15ই ফেব্রুয়ারি 2017 কচুয়া ডাক বাংলায় ঈদগাহ মাঠ কচুয়া চাঁদপুর।
বিশ্ববিখ্যাত উপলক্ষে আজকের ইসলামী মহাসম্মেলনে এখনই আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাকি পেশ করবেন।
তোমরা আল্লাহর রং ধরো, আল্লাহর চেয়ে সুন্দর রং আর কার? আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজেই বলেন এই সিবগাতুল্লাহ মানে আল্লাহর রং কি জিনিস, এর বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু যে ব্যাখ্যা সবচেয়ে চমৎকার লাগে সেটা হলো আল্লাহ পাকের দিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং শরীয়ত, এটা হলো সেই সিবগাতুল্লাহ। আল্লাহ পাক বলেন যে আমার রং ধরো, আমার রঙের চেয়ে সুন্দর রং বলা আর কে? আর এক আয়াত থেকে সেই রং স্পষ্ট হয় যে মহান রব্বুল আলামিন বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে নিঃসন্দেহে আমার রসুলের জীবনের দিক দিগন্তে চমৎকার নমুনা মজুদ তোমাদের সকলের জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাই করতেন সবটাই সুন্দর লাগতো। যেভাবে চলতে সেটা সুন্দর, যেভাবে বলতে সেটা সুন্দর, যেভাবে দেখতেন সেটা সুন্দর, যেভাবে হাসতেন সেটা সুন্দর, যেভাবে তিনি কাঁদতেন সেটা সুন্দর, যেভাবে খাইতে বসতেন সে খাইতে সেই ভঙ্গে সেই ভঙ্গিতে খাইতে বসা সুন্দর, যেভাবে তিনি হাঁটতেন সে হাঁটার ভঙ্গি সুন্দর, সে হাঁটার ঢং সুন্দর, যেভাবে ঘুমাইতেন সে ঘুমানোর সে ঢং সুন্দর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন নূরওয়ালা জীবনের ঢং যেই অবলম্বন করে সেই আল্লাহ পাকের রহমতের নজরে পড়ে যায়, আল্লাহ পাকের প্রিয় পাত্র হয়ে যায়। কুরআন শরীফের মহান রব্বুল আলামিন বলেন যে হে রাসূল, ওদেরকে আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে চাও ফাত্তাবিউনি, তাহলে একটা মাত্র পথ, সেটা হলো আমি রাসূলকে তোমরা অনুসরণ করো। ইউহিবুকুম আল্লাহ, যদি তোমরা আমাকে অনুসরণ করো তো আল্লাহ পাকের মহব্বতের পাত্র হবে তোমরা, আল্লাহ পাকের প্রিয় পাত্র হবে তোমরা, এবং ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আমার জিন্দগির অনুসরণওয়ালা জিন্দগি বানাইলে আল্লাহ পাক তোমাদের জিন্দগির ভুল ত্রুটি গুনাহখাতা মাফ করে দিবেন। আল্লাহ গফুরুর রহিম। আমার প্রিয় ভাইরা, এই আয়াতে পাক যদি আমরা বুঝতাম আর এই মোতাবেক নিজের জিন্দগি বানাইতাম, তা আমাদের জিন্দগি কত না দামি হইত। আমার মুর্শেদ কুতুব আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাই সারা বিশ্বের যেখানেই যাইতেন তিনি বলতেন যে নকশে কদম নবী কে হ্যাঁ জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ সুন্নত কে রাস্তে। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুন্দর জীবনের নকশা যেই অনুসরণ করবে সেই নকশা তাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে, এই নকশা তাকে মহান আল্লাহ পর্যন্ত পৌঁছাবে। হযরত হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভি নবরুল্লাহ তাআলা মারকাদাহু বলতেন, সারা দুনিয়া ঘুরলাম অনেক সুন্দর সুন্দর জিনিস দেখলাম, কিন্তু রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জিন্দগির নকশা ইসলামের নকশা, এর চেয়ে সুন্দর পৃথিবীতে কোনো কিছুই দেখিনি। এবং তিনি এই ছন্দ পড়তেন যে ফরক তাব কদম আর কুজা কে মি নেগারাম কেরেশমা দামানে দিল মি কাসাদ কে যা ইজাজ। হে ইসলাম, রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম হে পবিত্র জীবনের নকশা, তোমার প্রতিটি অঙ্গের প্রতি নজর করলে এত সুন্দর লাগে যে আর দুনিয়ার কোথাও নজর তুলবার কোনো সুযোগ নেই। সবচেয়ে সুন্দর ইসলামের তরিকা এবং ইসলামের নকশা, যেই মানুষ ইসলাম মোতাবেক জিন্দগি বানায়, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জিন্দগি বানায়, সে আল্লাহ পাকের নজরে সুন্দর হয়ে যায়, ফেরেশতাদের নজরেও সুন্দর হয়ে যায়, এবং সারা জাহানের মানুষের নজরে সে ইজ্জতওয়ালা হয়ে যায়। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। ইজ্জত তো মহান আল্লাহর, ইজ্জত আল্লাহ পাকের রসুলের, এবং আল্লাহ রসুলকে যারা মানে ইজ্জত তো তাদের, ইজ্জত তাদের যারা আল্লাহ রসুলকে মানে, আল্লাহ রসুলের অনুগত হয় বাধ্যগত হয়। কোরআনে কারিমে যেখানে আল্লাহ পাক নিজের বন্দিগির কথা বলেন, নিজের আনুগত্যের কথা বলেন, সাথে সাথে মহান রব্বুল আলামিন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাও বলেন, এতে প্রমাণিত হয় কোনো মানুষ যদি খালি বন্দিগির পথ ধরে কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তালিম তরবিয়ত শিক্ষা দীক্ষা এবং তরিকা বাদ দেয়, নিঃসন্দেহে সে গুমরা হয়ে যাবে। এজন্য এই বিশ্বের বহু মানুষ আছে যারা আল্লাহকে মানে কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না মানার কারণে, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত না করার কারণে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রদ্ধা ভক্তি না করার কারণে তারা গুমরাদের কাতার ভুক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহি তাআলা মিন যালিক। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এক হাদিস শরীফে রসুল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। তিনটা গুণ যার মধ্যে পয়দা হবে তার তার নিকটে ইসলামের সবগুলো আমল মধুর চেয়েও মিঠা হয়ে যাবে। এই হাদিসের মর্মার্থ বলতেছি আমি, মজাদা বিহীন হালাওয়াতাল ঈমান, ঈমানের মাধুর্য সে লাভ করবে। ঈমানের মাধুর্য কি জিনিস? যার কাছে ঈমানের মধু আল্লাহ পাক তার অন্তরে দান করেন, নামাজ তার কাছে সবচেয়ে মজা লাগে, রোজা তার কাছে সবচেয়ে মজা লাগে, তেলাওয়াত তার কাছে সবচেয়ে মজা লাগে, আল্লাহ পাকের জিকির তার কাছে সবচেয়ে মজা লাগে। সারা দুনিয়ার সমস্ত মধুতে এত মজা নাই, আল্লাহ পাকের নামের মধ্যে যত মজা আছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ বলে যে নামে উচ্চ বরজবান মীরাবাদ হরমনে মো আজ আসল জুয়ে সবাদ। আমি যখন আল্লাহর নাম নেই তো আমার দেহের বিন্দু বিন্দু, আমার জবান, আমার অন্তর, আমার শিরা শিরা, আমার প্রতিটি পশমের গোড়া পর্যন্ত মধুর দরিয়ায় পরিণত হয়ে যায়। নামে উচ্চ বরজবান আমির আওয়াজ হর বনে মো আজ আসাল জোয়ে সাবাদ। কোন বন্দা যদি গুনাহ থেকে বিরত থাকে, সে যখন নামাজে দাঁড়ায়, সে তার মধ্যে যখন মাথা রাখে সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আলা বলে, আল্লাহর কসম জান্নাতের মজা সে সিজদার মধ্যেই পেয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাক জালা জালালু আম্মা নাওয়ালু যে কাফির মুশরিকদের ভাত তরকারি দিয়া পালেন, দুনিয়ার সামান দিয়া পালেন, আর আল্লাহর দিওয়ানাদেরকে আল্লাহ পাক নূর দ্বারা পালেন। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হযরত শামসুদ্দিন তাবরিজির সোহবতের বরকতে এমন এক জিন্দগি আল্লাহ পাক আমাকে দান করছেন যে আমি যেখানেই থাকি সর্বদা আল্লাহ পাক নূরের ভিতরে ডুবে থাকি। নূরে উদর ইউমন ইউসর তাআত ফাও বরসারাম বরগর্দান মানিন্দতাও। তিনি বলেন যে আমার মাথার উপরে আর আমার ডানে বায়ে চতুর্দিকে আমি সর্বদা আল্লাহ পাকের নূর দ্বারা বেষ্টিত থাকি। যারা আল্লাহর খাস ওলি হন তারা আল্লাহ পাকের নূর জাররা জাররা দেখতে থাকেন, পাতায় পাতায় দেখতে থাকেন, ফলে ফুলের মধ্যে আল্লাহ পাকের নূর দেখতে থাকেন, আসমান জমিনে আল্লাহ পাকের নূর দেখতে থাকেন। আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু পবিত্র কোরআনে বলেন, মহান আল্লাহর নূর তমাম আসমান ভরা এবং সমস্ত পৃথিবী ভরা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এরকম দিল বানানো দরকার যে দিলের চক্ষু দিয়ে আমরা এই পৃথিবীর বিন্দু বিন্দুতে আল্লাহ পাকের নূর দেখতে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিবেন। হযরত চিশতিয়া তরিকার বিখ্যাত এক বুজুর্গ ভারতের হযরত খাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন, দিল তুজকো দিয়া হকনে তো হক উসকা আদা কর, সব ছোড় খেয়ালাত তুবত ইয়াদে খুদা কর। আরে ভাই, আল্লাহ পাক বড় দামি এক অন্তর তোমাকে দান করছেন, সে অন্তরের হক তো তুমি আদায় করো। সে অন্তরের হক হলো সব ছোড় খেয়ালাত তুবত ইয়াদে খুদা কর, সব বাদ দো, আল্লাহ পাকের ইয়াদ করো, আল্লাহকে স্মরণ করো। এই বুজুর্গই বলেন যে লব্বে হরদম জিকির ভি হো, দিল মে হরদম ফিকির ভি, ফির তো বিলকুল রাস্তা হ্যায় সাফ তা দরবারে শাহ। জবানে আল্লাহ পাকের নামের জিকির থাকে, দিলে আল্লাহ পাকের ধ্যান থাকে, এইরকম জিন্দগি যদি তুমি বানাইতে পারো, জান্নাত পর্যন্ত তোমার রাস্তা একদম পরিষ্কার, একদম ক্লিয়ার, কোন বাধা নাই, সোজা তুমি জান্নাত পর্যন্ত পৌঁছবে। আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু এইরকম জিকিরওয়ালা জিন্দগি আমাদের সকলকে নসিব করে দেন। এক বুজুর্গ বলেন যে এরকম নূরওয়ালা অন্তর বানানোর জন্য জরুরি যে সব সময় গুনার কাজ থেকে দূরে থাকা, চোখ হেফাজত করা, জবান হেফাজত করা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গকে হেফাজত করা সব রকমের গুনাহের কাজ থেকে। তিনি বলেন যে হ্যাঁ, চশমে বন্ধ লব্বে বন্ধ গোশ বন্ধ তানা বিনি নূর হক বর্মা বেখান। চশমে বন্ধ, এই চোখকে তুমি হেফাজত করো, চোখকে বন্দি বানাও, বন্ধ করো মানে এই চোখকে হেফাজত করো সব গুনাহের কাজ থেকে। লব্বে বন্ধ এবং তোমার জবানকে বন্ধ করো মানে সব গুনার কাজ থেকে তুমি এই জবানকে হেফাজত করো। গোশ বন্ধ, এই কানকে তুমি সব গুনার কাজ থেকে তুমি হেফাজত করো। তিন অঙ্গের কথা বিশেষভাবে উল্লেখ করছেন, উদ্দেশ্য হল সব রকমের হারাম রাস্তা থেকে তুমি যদি বিরত হও, তানা বিনি নূর হক বর্মা বেখান, এরপরে দুনিয়ার সর্বত্র তুমি যদি আল্লাহ পাকের নূর আর নূর না দেখতে পাও, তা আমাকে নিয়ে তুমি যত তিরস্কার ইচ্ছা করতে পারো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাওয়ালু হিম্মত করে গুনাহ ত্যাগের আমাদেরকে তৌফিক নসিব ফরমায়া দেন। আমার ভাইরা, মানুষ যদি গুনাহ থেকে বাঁচে, একবার যদি সে আল্লাহ বলে, আমার পীর ও মুর্শিদ কুতুব আলম আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বারবার বলতেন, কোন মানুষ যদি গুনাহ থেকে দূরে থাকে, নজর হেফাজত করে, জবান হেফাজত করে, সব গুনাহ থেকে সে দূরে থাকে, তাহলে সে যখন একবার একবার শুধু আল্লাহ বলবে, তো জমিন থেকে আসমান পর্যন্ত সর্বতে রূহ আফজা মনে হবে, জমিন থেকে আসমান পর্যন্ত মধুই মধু মনে হবে, মধুর দরিয়ার ঢেউ আর ঢেউ খেলতেছে মনে হবে। ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত তাওয়াক্কুল শাহ রহমতুল্লাহ আলাইহ, তিনি একবার হযরত হাকিমুল উম্মত থানবীকে বললেন, হযরত জি, মা জব আল্লাহ কা নাম লু হো তো মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়, আর খুদা কি কসম মেরা মুহ মিঠা হো যাবে হ্যায়। হযরত জি, যখন আমি আল্লাহ বলি তো আমার মুখটা মিঠা লাগে, আল্লাহর কসম হযরত জি, আমার মুখটা একদম মিঠা লাগে। আল্লাহ পাকের নামের মধু এতটা আল্লাহ পাক আল্লাহ ওয়ালাদেরকে নসিব করে দেন যে সারা কোন আল্লাহর বলি যখন আল্লাহ পাকের জিকিরে মশগুল হন, কেউ যদি সেখানে এসে বলে যে হুজুর আপনার জন্য শরবত নিয়ে আসছে, মধু নিয়ে আসছে, পোলাও নিয়ে আসছে, বিরিয়ানি নিয়ে আসছে, কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে, তো ওই লোকের কাছে কত যে কষ্ট হবে সেটা কে কাকে বুঝায় বলবে। আল্লাহ পাকের নামের মধ্যে এত মজা আল্লাহ পাক রাখছেন যে মনে হয় দুনিয়াতেই আল্লাহ পাক জান্নাতের চেয়েও বড় নেয়ামত দিয়ে দিচ্ছেন। এবং নিঃসন্দেহে আল্লাহর কসম আল্লাহর নাম জান্নাতের চেয়েও বড়। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা যিকরুল্লাহ আকবার, আল্লাহ পাকের জিকির তো সবকিছুর চেয়ে বড়। আল্লাহ পাকের জিকির সাত আসমান থেকে বড়, জমিন থেকে বড়, এবং আল্লাহ পাকের জিকির লাখ কোটি চন্দ্র সূর্যের চেয়েও বড়। আল্লাহ পাকের জিকির তো আরশে আজমের চেয়েও বড়। আল্লাহর কসম আল্লাহ পাকের জিকির তো জান্নাতুল ফেরদাউসের চেয়েও বড়। হ্যাঁ, আল্লাহ পাকের জিকির এত বড় জিনিস। আমার ভাইরা, অনেক মুসলমান ভাইরা আজকে আল্লাহ পাকের জিকিরের কোন গুরুত্ব দিতে চায় না, জিকিরকে কোন আহমিয়ত দিতে চায় না, এটা কোন বিষয় না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জিনিস নিয়ে আসছেন, যে ইলমে হেদায়েত নিয়ে, পুরোটাই সে নূরই নূর এবং পুরোটাই জান্নাতের রাস্তা। রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দিন রাত সাহাবা ইকরামকে যেখানে নামাজ শিক্ষা দিতেন, যেখানে গুনাহ থেকে বাঁচতে বলতেন, যেখানে তাকওয়ার জিন্দেগী শিক্ষা দিতেন, একই সঙ্গে তিনি আল্লাহ পাকের জিকিরের তাকিদও করতে থাকতেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম সকলে ছিলেন আল্লাহ পাকের জিকিরওয়ালা। আল্লাহ পাকের জিকির তাদের জিন্দেগি ছিল। কোরআনে পাকের যা কিছু রব্বুল আলামিন বলছেন, বান্দাদের এই বন্দিগীওয়ালা জিন্দেগীকে সুন্দর ও কামিয়াব করার জন্য বলছেন। এক আয়াতে আল্লাহ পাক জল্ল জালালু আম্মান ওয়ালু বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও আসীলা। এই ইমানওয়ালারা, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করবা, সকাল সন্ধ্যা আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করবা। আল্লাহ পাকের জিকিরের কথা পুরো কোরআন জুড়ে সব জায়গাতে, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আল্লাহ পাক বলেন যে ওই বান্দারা কামিয়াব যারা নিজের অন্তরাত্মাকে কুফর থেকে, শিরক থেকে, তাম বিমারি থেকে, তাম দূষিত জিনিস থেকে, দূষিত চরিত্র থেকে অন্তরকে যারা পবিত্র করছে, ও যাকারা ইসমা রাব্বিহি আল্লাহর নামের জিকির করে এবং নামাজ ওয়ালা জিন্দেগি বানায়, এরা কামিয়াব হয়ে গেছে। এরা কামিয়াব হওয়ার মানে নিঃসন্দেহে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে, নিঃসন্দেহে এই বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। কামিয়াবির অর্থই যে বান্দা আল্লাহকে পেয়ে যায় এবং বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়। হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি, চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সোহরাওয়ার্দিয়া চারো তরিকার বিখ্যাত বুজুর্গ ছিলেন, তিনি কাবা শরীফের গেলাব ধরে কানতেন এবং বলতেন যে কই তুরসে কুছ, কই কুছ মাংতা হ্যায়, এলাহি মায় তুরসে তলবগার তেরা। হে আল্লাহ, সারা বিশ্বের মানুষ কত কিছু চায় কিন্তু আপনার নিকট আপনার গোলাম এমদাদুল্লাহ শুধুই আপনাকে চায়। হ্যাঁ, আমার মুর্শিদ আরে বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে যাওকে তলব্বি মুখতালিফ দাহর মে দেখতা রাহা আখতারে বেকরার নে তেরা সওয়াল কর দিয়া। তিনি বলেন যে হে আল্লাহ, সারা বিশ্বের বিভিন্ন জনের ভিন্ন ভিন্ন রুচি দেখলাম, আমার এক আমার রুচি হলো হে মাওলা আমি আর কিছু না, আমি শুধু আপনাকে চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন আল্লাহর জিকির যখন করবা সারা দুনিয়া থেকে আলাদা হয়ে যাও। ওয়াজকুর ইসমা রব্বিকা ওয়াতাওয়াক্কাল ইলাইহি তাবতিলা। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি খান আন্দে হরদম নামে পাক এ আসর নকুনা তানা ওয়াসত ইসকে নার। সাধারণ মানুষও আল্লাহর নামের জিকির তো করে কিন্তু এই জিকির তাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত জিকির মহব্বত ওয়ালা না হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এজন্য আল্লাহ পাকের নামের জিকির করা চাই আল্লাহর মহব্বতের নেশায় বিভোর হইয়া। হযরত খাজা আজিজুল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি ভারতের এক মহান বুজুর্গ, তিনি বলেন যে কে দিল মেরা হো যায় এক ময়দান হু তু হি তু হো তু হি তু হো তু হি তু। হে আল্লাহ, আমার জিকির আমার অন্তরটা একদমই ময়দানে হু হয়ে যায়, আপনার জিকির জিকির আপনার জিকিরে পরিণত হয়ে যায়। দিলের আকাশ থেকে পৃথিবী থেকে আমি হু আর হু শুনতে পাই। দিল মেরা হো যায় এক ময়দানে হু তু হি তু হো তু হি তু হো তু হি তু। এই হৃদয়ে হে আল্লাহ আপনি ব্যতীত আর কোনো কিছুই না থাকে। আর মেরে তন্মে বজায় আবু গিল দর্দ দিল হো দর্দ দিল হো দর্দ করে দিল, এ আল্লাহ আমার এই মাটি পানি দিয়ে বানানো দেহটার মধ্যে কেবল আপনার ভালোবাসা চাই, আপনার ভালোবাসা চাই, আপনার প্রেমের যন্ত্রণা চাই, ব্যথা চাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা, ভারতে এক বুজুর্গ ছিলেন হযরত আল্লামা সৈয়দ সুলেমান নদভী রহমতুল্লাহ তাআলা আলাইহি, সারা বিশ্বের মানুষ যাকে সম্মান করতেন উলামায়ে দ্বীন, সেই বিশ্বকাপানো আলেমে দ্বীন মাওলানা সৈয়দ সুলেমান নদভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে দুনিয়ার জীবনের রং তামাশা এটা দেখার বিষয় না, হাম এসে রহে ইয়াকে ওয়েসে রহে ওহা দেখনা হয় কে কেসে রহে। আরে ভাই, দুনিয়াতে একরকম থাকলেই হলো, ধনী থাকি গরিব থাকি, দশতলা বিল্ডিং এ থাকি কিংবা কুড়ে ঘরে থাকি, কিন্তু ওহা দেখনা হয় কে কেসে রহে। কিন্তু আসল আমার দেখার বিষয়, লক্ষ্য রাখার বিষয় হলো আমি পরকাল জীবনে কেমন থাকব, সেখানে আমার জীবনটা কামিয়াব হবে। তো এক লোক একশো তলা বিল্ডিং এ বসবাস করে কিন্তু কুফরের লানতে ডুবা, শেরেকের মধ্যে ডুবা, নাফরমানিতে ডুবা, আল্লাহর রসূল থেকে দূরে, একশো তলা বিল্ডিং পুরোটা লানতি লানত, পুরোটা জাহান্নাম। আর এক লোক কুড়ে ঘরে বাস করে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা, আল্লাহ পাকের মহব্বত ওয়ালা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ওয়ালা, সুন্নতের জিন্দেগি ওয়ালা, আল্লাহ পাকের নজরে এই কুড়ে ঘর দুনো জাহান থেকে বেশি দামি। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, নারায়ে মস্তানা খুশমি আয়দাম তাবার জানা চুনিমি বায়দাম, হে আল্লাহ আপনার মহব্বতের ব্যথা নিয়া আপনার নামের জিকির করার আমাকে তৌফিক দান করেন, দুজাহানে আমি আপনার জন্য দেওয়ানা পাগল পাড়া থাকতে চাই। তিনি বলেন যে খোস্তর আজহার দুজাহান আজাবুয়াদ কে মরাবা তু সরো সাউদাবুয়াদ, হে আল্লাহ যে জমিনের উপরে আমি আপনাকে ডাকি সেই জমিন দুনো জাহান থেকে বেশি দামি। এক বুজুর্গ বলছিলেন যে পাসাসি সালে ইমানা মহাকাশ সুদ মহাকানি কে একদম বা খোদা বুদান বেয়াজমুল কে সুলাইমানি, 30 বছর যাবৎ আমি সাধনা করি, ইবাদত বন্দি করি, মুজাহাদা করি, তারপরে আজকে এই মহাসত্য আমি উপলব্ধি করতে পারলাম যে কিছুক্ষণ আল্লাহ পাকের সঙ্গে মশগুল থাকা, কিছুক্ষণ সেজদার মধ্যে মশগুল থাকা, কিছুক্ষণ আল্লাহর জিকিরে মশগুল হওয়া তক্তে সুলাইমানির থেকেও বেশি দামি জিনিস। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তক্তে সুলাইমানির থেকেও বেশি দামি, এতটুকু বলছেন ওই বুজুর্গ হযরত খাকানি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু মাওলানা জালালউদ্দিন রুমির কবরকে আল্লাহ পাক নূরে পরিপূর্ণ করেন, তিনি বলেন যে না ভাই, খোস্তর আজহার দু জাহান আজাবুয়াদ কে মরাবা তু সরো সাউদাবুয়াদ, হে আল্লাহ যে জমিনের উপরে আমি আপনাকে ভালোবাসি, যে জমিনের উপরে আপনার আপনাকে মহব্বত করি, আপনাকে আমি ডাকার তৌফিক লাভ করি, সেই জমিন, সেই মাটি, সেই পাটি দুনো জাহান থেকে বেশি দামি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা যেখানে থাকি যে হালে থাকি, তু হো কিসি ভি হাল মে মাওলা সে লও লগায়ে যা, কুদরত জুল জালাল মে ক্যা নহি গিড় গিড়ায়ে যা। হে মুসলমান, তুমি দুনিয়ার যেখানেই থাকো আল্লাহকে ডাকো, আল্লাহর ইয়াদ ওয়ালা জিন্দগি বানাও, ক্ষেতের আইলে হাঁটতেছো, দোকানে বসে আসো, অফিসে আসো, আদালতে আসো, যে দস্তকার দিলব ইয়ার হাতে কাজ করো, অন্তরে আল্লাহকে স্মরণ করতে থাকো, অন্তরে আল্লাহকে ইয়াদ করতে থাকো। এক বুজুর্গ এক বলি আল্লাহ বলেন যে তু লে আল্লাহ কা নাম তেরা সব বনেগা কাম, ভাইরে তুমি আল্লাহর নাম ধরো, আল্লাহ পাক দুজাহান তোমার কামিয়াব বানায় দিবেন। হ্যাঁ, হযরত রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শরীফে বলেন, সাল্লাতান লা ইউসিম রাজুলুন মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ, যে দুইটা আমল এরকম আছে, ছোট আমল, কিন্তু যেই মুসলমান মজবুত ভাবে এই আমল সারা জীবন ধরে রাখবে নিঃসন্দেহে সে জান্নাতে প্রবেশ করবে। সে আমল কি জিনিস, যে পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বে সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, সুবহানাল্লাহ মানে আল্লাহ পবিত্র, আর আলহামদুলিল্লাহ মানে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, আল্লাহু আকবার মানে আল্লাহ আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। হযরত হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাকের তিন ভাবে যখন জিকির করে বান্দা, তো আল্লাহ পাকের যতগুলো নাম আছে আমাদের জানা অজানা, যেন সে সবগুলো নামের জিকির একসঙ্গে করলো। এত বড় আজিমুশান দামি জিকির এই এই তিন জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এবং আল্লাহু আকবার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, দেখেন সে এক হাদিস শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুল যিকির লা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সবচেয়ে দামি জিকির এই চার জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির যে বান্দা করে সে দামি বান্দা হয়ে যায়, অনেক উঁচু মর্যাদাওয়ালা বান্দা হয়ে যায়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং আরেক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল কালাম ইলাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। চার সবচেয়ে বেশি প্রিয় কথা, প্রিয় কালাম হল আল্লাহ পাকের নিকট এই চার কালেমা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমরা চলতে ফিরতে জিকির করতে পারি না ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, বান্দা যখন একবার পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পড়লে আলহামদুলিল্লাহ নূর এবং নেকি মিজান পল্লাকে একদম সম্পূর্ণ ভর্তি করে দেয়, ভরপুর করে দেয়। আমার প্রিয় বন্ধুরা, কত মূল্যবান এই সকল জিকির। হযরত ইব্রাহিম আলা নবীনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সঙ্গে মেরাজের সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন দেখা হলো আসমানে, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে, আকরে উম্মতাকা মিন্নি সালাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার উম্মতকে আমার সালাম বলবেন এবং ওদেরকে বলবেন যে, ইন্নাল জান্নাত কিয়ান, জান্নাত পুরা খালি ময়দান পড়ে আছে, হ্যাঁ, তো ওয়াইন্না জিরাসাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার। আর জান্নাতের মধ্যে বাগবাগান তৈরি করার তরিকা হলো যে, এই বান্দারা আপনার উম্মত যখন পড়বে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এই কালেমার বরকতে জান্নাতের মধ্যে বাগবাগান তৈরি হইতে থাকবে, চারা লাগতে থাকবে, সেগুলো বড় হইতে থাকবে, জান্নাত ভরপুর হইতে থাকবে। অবশ্য কোরআন শরীফে মহান রব্বুল আলামিন জান্নাতকে, জান্নাত বেহেশতকে জান্নাত নামে অভিহিত করছেন, জান্নাত বলেই বাগবাগানকে, কি কথা বুঝেন নাই? তো মোল্লা আলী কারী রহমতুল্লাহ এর জন্য মিরকাত শরীফ মিসকাত কিতাবের মধ্যে ব্যাখ্যা করে বলেন যে, আল্লাহ পাক তো কোরআনে বলতেছেন বান্দাদেরকে বেহেশত দিবে, সেটা তো এমনি বাগবাগান ওয়ালা, কিন্তু হাদিস শরীফে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা থেকে বোঝা যায় জান্নাতের মধ্যে খালি জায়গা। তো দুই কথার মধ্যে সমন্বয় হলো, মিল হলো এভাবে যে জান্নাতের মধ্যে পুরা বাগবাগান তো আছেই, তুমি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়াল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করতে থাকো, তো বাগবাগান আরো বাড়তে থাকবে, আরো ঘন হইতে থাকবে তোমার বাগবাগান, কি কথা বুঝেন নাই? আর আরেক ব্যাখ্যা হলো যে, জান্নাতের মধ্যে বাগবাগান ভরপুর আছে বটে, কিন্তু কিছু কিছু জায়গা মাঝে মাঝে খালি আছে, ওই যদি তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জিকির করো, তো জান্নাতের ভিতরে এই খালি জায়গাগুলো বাগবাগান দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আমার প্রিয় বন্ধুরা, এই কালিমাগুলো বড় দামি, বড় মূল্যবান। হ্যাঁ, কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন, সাব্বিহিস মা রব্বিকা, তোমার রবের পবিত্রতা বয়ান করো, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনে সকলে আল্লাহ পাকের প্রশংসা করতে থাকে, আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করতে থাকে। যখন নাকি মহান রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলছিলেন, ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা, আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, ফেরেশতারা উত্তরে তখন বলছিলেন যে, উত্তরের মানে প্রসঙ্গক্রমে বলছিলেন, এই ফেরেশতারা আল্লাহর আল্লাহর সামনে এই কোনো অভিযোগ তোলেন নাই যে, হে আল্লাহ এরকম করবেন এটা তো সমস্যা হবে, আল্লাহ পাকের সৃষ্টির উপরে, সিদ্ধান্তের উপরে কোনো এতরাজ, কোনো অভিযোগ, অনুযোগ, কোনো আপত্তি তোলা এটা আদৌ না। ফেরেশতাদেরকে আল্লাহ পাক যেদিন এলহাম যুগে আগে থেকে জানায় দিয়েছিলেন, অথবা কেয়াসের মাধ্যমে জিন্নাতকে দেখিয়া দেখিয়া ধারণা করে ফেরেশতারা যেটা অনুমান করছেন, এবং সেটা মানে জন্মে গালে বদর যায় আরকি, এমন ধারণা যেটা একদম একিনের মতো, সে ফেরেশতারা সেটার আলোকে বলছিলেন যে, আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, হে আল্লাহ আপনি খলিফা তো বানাবেন ভালো, কিন্তু এই জাতির মধ্যে এমন মানুষও তৈরি হবে যে, যারা খুন খারাপি করবে, বিশৃঙ্খলা করবে, নষ্টামি করবে এবং নানানভাবে পাপে লিপ্ত হবে, শিরক কুফর আরো কত নাফরমানিতে আক্রান্ত হবে। তাদের একটা বলার কথা বলছেন তারা, কিন্তু রব্বুল আলামিন তাকওয়িন এটা তাদের মুখ থেকে বের করছেন, কেন? যাতে পরবর্তীতে সারা জীবন এই ফেরেশতারাই আমল নামা নোট করতে থাকবেন, মানুষের আমল নোট করতে থাকবেন, তো তারা দেখবে যে, কিরে আমরা বলছিলাম চুরি করে করবে, ডাকাতি করবে, খুন খারাপি করবে, এই হাবিব জিহুদুর, এই বড় পীর জিলানি, এই হযরত জুনায়েদ বাগদাদি, এই হাসান বসরি, ইনারা তো দেখি গুনার ধারে কাছে যান না। শেখুল হাদিস মাওলানা জাকারিয়া সাহেব রহমতুল্লাহ আলাই হ্যাঁ বলছিলেন যে আমার ছাত্র মাওলানা আবরারুল হক সাহেব তো ছাত্র জমানার থেকে বড় মাপের বলি আল্লাহ, এবং এই মাওলানা শাহ আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাই যিনি হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলী খলিফা ছিলেন, তিনি একবার বয়ানের মধ্যে বললেন ভাই আল্লাহ পাকের কত বড় কুদরত, এই জমানাতেও আল্লাহর কোন কোন বান্দা এমনও আছে যে ছোটবেলা থেকে জন্মের পর থেকে পর্যন্ত একটা সগীরা গুনাও যার দ্বারা হয়নি। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাই সেই মজলিসে উপস্থিত ছিলেন, সে আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাই বললেন তিনি যখন এই কথা বলছিলেন যে একটা এরকম আল্লাহর কোন বান্দা আছে জমিনে যে আল্লাহ পাকের রহমতের উসিলা যে আজ পর্যন্ত জীবনে কোনদিন একটা ছোট্ট সগীরা গুনা পর্যন্ত তার দ্বারা হয়নি, আমার শায়খ বলেন যে আমি বুঝতে পারছি হযরত নিজের কথাই এইভাবে গোপন রেখে বয়ান করতেছেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ ওয়ালারা দাবি করেন না কারোর কাছে, কিন্তু তাহাদিস বিন নিয়ামত আল্লাহ পাকের নিয়ামতের শুকর গুজারি হিসাবে যে অন্যান্য বান্দাদেরকে আল্লাহর মহব্বত আর আনুগত্যের পথে উদ্বুদ্ধ উৎসাহিত করার জন্য এভাবে বলে গেছেন। তো আমি বলতেছিলাম যে হ্যাঁ তো যেই মানুষ এইরকম যে জীবনে কখনো গুনাই করেন নাই, তো ফেরেশতার চেয়ে নিঃসন্দেহে তারা ঊর্ধ্বের মর্তবা হলো না। হ্যাঁ সুবহানাল্লাহ তাআলা বিহামদি, এক বুজুর্গ বলছেন যে তোমার ভিতরে ইচ্ছা করলে তুমি পশুর অদম হইতে পারো, ইচ্ছা করলে তুমি ফেরেশতার ঊর্ধ্বেও উঠতে পারো। হ্যাঁ যদি তোমার পশুত্ব তুমি বর্জন করো আল্লাহ পাক ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবা তোমাকে নসিব করবেন। হ্যাঁ আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলেন وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى। যেই মানুষ নিজের খামখেয়ালির উপর চলে না, নিজের ইচ্ছার এবং নিজের পছন্দের উপর চলে না, বরং সে নিজের নফসের তাকাজা, নিজের মনের হারাম চাহিদাকে দাবায় দেয়া আল্লাহ পাকের পছন্দ আর মর্জির উপর নিজের জীবনকে উৎসর্গ করে, আল্লাহ পাক বলেন যে আমার এই বান্দার ঠিকানা নিঃসন্দেহে জান্নাত। এই বান্দার ঠিকানা তো নিঃসন্দেহে জান্নাত। فَإِنَّ জান্নাতা হিয়াল মাওয়া। এক বুজুর্গ বলেন যে আমল সে জিন্দগি বনতি হ্যা জান্নাত ভি জাহান্নাম ভি, ইখা কি আপনি ফিতরত মে না নারি হ্যা না নূরি, তোমার কর্মগুণেই তোমার জান্নাত, তোমার তর্ক কর্মগুণেই তোমার জাহান্নাম। তুমি যদি জান্নাতের পথে হাঁটো তো জান্নাত পর্যন্তই পৌঁছবে, আর তুমি জাহান্নামের পথে হাঁটো তো জাহান্নাম পর্যন্তই পৌঁছবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাতের জন্য কবুল করেন। এবং আমার ভাইরা জান্নাতের রাস্তা কোনো কঠিন কিছু না। অনেক মানুষই মুসলমানরা কোরআন সুন্নাহর সহি ইলমের অভাবের কারণে মনে করে কি জানে জান্নাতে যাওয়া না যাওয়া এটা কি না কি জানে হয় না না হয়, এগুলো ভুল কথা। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন গ্যারান্টি দিয়ে বলছেন তোমার মধ্যে ঈমান আর নেক আমল থাকলে নিঃসন্দেহে তোমার ঠিকানা জান্নাতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোরআন এই গ্যারান্টি কোথায় আছে? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতু ফিরদাউস নুজুলা। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু পবিত্র কোরআনে বলেন ঈমান আর নেক আমলের জিন্দেগি যদি তোমার থাকে তো আমি গ্যারান্টি দিয়ে বলি যে তোমার ঠিকানা জান্নাতুল ফিরদাউস। ইন্না এই গ্যারান্টির জন্য আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এজন্য যেই মানুষ ইমানওয়ালা, পাঁচ রক্ত নামাজওয়ালা, রমজানের রোজাওয়ালা, গুনাহ থেকে মুক্ত থাকে, এমনকি কখনো কখনো ভুলচুক হয়ে যায়, হঠাৎ ভিন নারীকে দেখে ফেলছে পরে খারাপ লাগে হা এটা কি করলাম, এখন উজু করে, গিয়া উজু করে ফের দুই রাকাত পড়ে তওবাতিল্লাহ করে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কোন মুসলমানের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায় আর সে তাজা উজু করল এবং দুই রাকাত নামাজ আদায় করলো আল্লাহ পাক তার ওই গুনাহ তৎক্ষণাৎ মাফ করে দেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন যে হে সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন যে ভালো কাজ করো, নেক আমল করো, ঈমান আর নেক আমল দ্বারা ছুটো মাগফিরাত আর জান্নাত পাওয়ার জন্য, আমি মাফ করে তোমাদেরকে সকলকে জান্নাত দিয়ে দেব। ঈমান আর নেক আমলের পরও আল্লাহ পাক বলেন তো তোমরা তোমাদেরকে মাফ করে দিবে, সেটা কি কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, কোন কোন ইসলামী চিন্তাবিদ বলছেন যে আল্লাহ পাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সূরা ইজা জা নাসরুল্লাহর মধ্যে বলছেন যে হে রাসূল ফাসাব্বি ইজা জা নাসরুল্লাহুল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, যখন নাকি আল্লাহর মদদ আসলো এবং দলে দলে লোক ইসলামের মধ্যে প্রবেশ করতেছে, ফাসাব্বি বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরু, তো আপনি আল্লাহ তাআলার প্রশংসা করেন, আল্লাহ তাআলার পবিত্রতা বয়ান করেন এবং আল্লাহর কাছে এখনই মাপ চায় নেন। কি কথা বুঝেন না? তো এই লোক, কিছু লোক নিজের মাথা থেকে ইসলাম তৈরি করে, এই সকল লোকেরা আল্লাহর কসম এদের এক্সিডেন্ট হয়ে যায়। আমার প্রিয় বন্ধুরা, মাথার ভিতর থেকে ইসলাম বাইর করতে নাই, ইসলাম তো আসমান থেকে নাজিল হয়েছে আল্লাহ রসুলের নিকট, এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই ইসলাম সারা দুনিয়াতে পৌঁছে দিয়েছেন। সূরা নাজমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউ ইউহা, আমার রসুল নিজের মন থেকে কোনো কথা বলেন না, যা বলেন আমি ওহী নাজিল করি, ওহী আয়াতকে সবকিছু তিনি বলেন, ওহীর বাইরে কোনো কথাই তিনি বলেন না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের এই জবানের দিকে, নিজের মুখের দিকে ইশারা করে বললেন, এই দুইটি ঠোঁটের মধ্যখান থেকে যা কিছু বাইরে হয় হক ও হেদায়েত এক শব্দ উচ্চারণ হয় না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তো আরবের কাফের মুশরিকরা পর্যন্ত নবুয়ত লাভের আগেই তার পবিত্র জীবন দেখে তারা বলছিল আল্লামিন, আল্লামিন বলছিল কিনা তারা, যে যার উপর একশত ভাগ বিশ্বাস করা যায় যে আলো অন্ধকারে কশিন কালো, তার দ্বারা দূষিত কোনো কর্ম, কোনো কাজ, কোনো আচরণ কখনো সংগঠিত হয় না। আরবের কাফের মুশরিকরা পর্যন্ত এই কথা বলতে বাধ্য হয়েছিল যার ব্যাপারে। আর শুনতেছেন প্রিয় বন্ধুরা আপনারা? আরে কি হলো আমার প্রিয় বন্ধুরা, আমি সারা দুনিয়াতে যেখানে আল্লাহ তাআলা আমাকে ঘুরবার তৌফিক দেন, আমি সমস্ত মুসলমান ভাইদেরকে বলতে থাকি, আল্লাহর কসম করে বলি যে দীন এবং ঈমান, সেই সহি দীন এবং ঈমান নেওয়ার জন্য একমাত্র ঠিকানা হয় আল্লাহর রসুল থেকে নেওয়া, আর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহর রসুলের সাচ্চা নায়েব হক্কানি ওলামায়ে দীন থেকে নেওয়া। যে সকল মানুষ ওলামায়ে দীন থেকে দীন না নিয়া এখান থেকে ওই চিন্তাবিদ থেকে, ওই লোক থেকে, সেই লোক থেকে, নানান দরদি থেকে ইসলাম গ্রহণ করবে, ইসলাম শিখবে, সে গুমরাহি থেকে, অন্ধকার থেকে এবং এক্সিডেন্ট থেকে কোনো ক্রমেই বাঁচতে পারবে না। কারণ যেখানে কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, আমার নবী তোমাদের জন্য নমুনা মডেল, তোমরা তাকে অনুসরণ করো, আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাক বলেন আল্লাহর কথা মানো, আল্লাহর রসুলের কথা মানো, তাহলে দুনু জাহানে তোমাদের জন্য রহমতের ফয়সালা নিশ্চিত একদম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাক্তু ফীকুম আমরাইন লান তাযিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমি তো চললাম কিন্তু তোমাদের কাছে রেখে গেলাম দুই মহান সম্পদ, আসমানি কিতাব কোরআনে করিম, আল্লাহর কিতাব কোরআন শরীফ, আর তোমার নবীর পূর্ণ জীবন আদর্শ। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, তো এইটা যদি তোমরা ধরো তো কশিন কালে তোমরা পথ হারাবে না, পথভ্রষ্ট হবে না, তোমরা ক্ষতিগ্রস্ত হবে না। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের জীবনে যদি দোষ বলা হয়, দাগ বলা হয়, তো ওই দোষ আর দাগের অনুসরণ করলে তো আমরা কামিয়াব হব কিভাবে? শুনতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি তো একদম সম্পূর্ণ নিষ্কলুষ এবং নির্ভুল জিন্দেগি, ফুলের চেয়েও সুন্দর জিন্দেগি। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, একবার আমরা পূর্ণিমা চাঁদের নিচে, পূর্ণিমা রাতে যখন বসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, একবার আমরা চাঁদের দিকে, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাই, তো আল্লাহর কসম আমার রাসূলের চেহারা মুবারক পূর্ণিমার চাঁদের চেয়েও বেশি সুন্দর, পূর্ণ চাঁদের চেয়েও বেশি আলোকদীপ্ত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না দিন রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিকট থেকে তিনি দেখতেন, সেই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, লানা শামসুন ওয়ালিল আফাক শামসু ওয়া শামসি আফজালুল শামসি সামাই, এক সূর্য আল্লাহ পাক আমাদেরকে দান করছেন আর এক সূর্যই আকাশে উদয় হয়, আল্লাহর কসম আমার সূর্য আকাশের সূর্যের চেয়ে লাখো কোটি গুণের চেয়েও বেশি শ্রেষ্ঠ। বরং বাস্তব সত্য হল এটা, হযরত আয়েশা নিজের মনের একটা মহব্বতার, শ্রদ্ধার, ভক্তি এভাবে বর্ণনা করছেন, কিন্তু বাস্তব সত্য হল এরকম লাখো কোটি সূর্য কোন, এই সূর্য তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদনা খাদেম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহির মতো জগৎ বিখ্যাত মুহাদ্দিস যার রেফারেন্স দেওয়ার পর কোনো মানুষ এ ব্যাপারে কথা বলা মুশকিল হয়ে যায়, কোনো মানুষ মানে কোনো আলেমে দিন পর্যন্ত কথা বলতে কাঁপতে থাকেন, সেই কাজী ইয়াজ রহমতুল্লাহ আলী আশিফা বিহকুকুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাবের মধ্যে উল্লেখ করছেন যে হযরতে আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে বের হয়ে আসলেন আর নিজের ভুলের জন্য কাঁদতে থাকলেন কাঁদতে থাকলেন, ওখানে এখনো আল্লাহ পাকের তরফ থেকে কোন ক্ষমার ঘোষণা আসে না। তো কোরআন শরীফে আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়ালু বলেন যে ফাতালাক্কা আদম মির রব্বি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, আল্লাহ পাক জাল্লা জালালু মানওয়ালু বলেন যে আদমের এই কান্নাকাটি দেখতে দেখতে পরে আমার দয়া হলো, আদমকে কয়েকটা কথা আমার অন্তর ঢেলে দিলাম, তালাক্কা মানে আদম পাইলেন মানে আলকা ফাতালাক্কা, আল্লাহ পাক অন্তর ঢাললেন তো আদম কথা কয়টা পাইলেন, পাওয়ার পরে সে আল্লাহ পাকের কাছে বললেন সেই কথা, তা আল্লাহ পাক বলেন যে পরে আমার মায়া লাগলো আগের চেয়ে বেশি তার প্রতি আমি দয়া নাজিল করলাম, আগের চেয়ে বেশি তাকে মহব্বতের পাত্র বানাইলাম। ফাতাবা আলাইটার তরজমা তাফসীর বায়ান কোরআনে হাকিম উম্মত মাওলানা থানভী লিখছেন যে হযরত আদম তো আগের থেকেই নবী ছিলেন, তো নবীর তো কোনো নবী তো ভুল করেন না, নবীর কোনো গুনাহ হইতে পারে না, কাজে তিনি শফকত করেন আল্লাহ তাআলা তাকে দয়া করেন মানে আগের চেয়েও আরো বেশি সুদৃষ্টি হয়ে গেছে হযরত আদমের প্রতি। আর আদম যে ইচ্ছাকৃত ভুল করেন নাই কোরআন শরীফ আল্লাহ পাক নিজে বলছেন নাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, আদম ওই ঠিক নির্ধারিত মুহূর্তে আমার কথাটা ভুলে গেছিলেন, ইচ্ছাকৃতভাবে আমার হুকুম তিনি লঙ্ঘন করেন নাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা কি আশ্চর্য, কোরআন হাদিস যদি ওলামায়ে দিন থেকে না শিখা নিজে ঘরে বসে বসে মানুষ পণ্ডিতই করে গবেষণা করে তো তার এক্সিডেন্ট থেকে বাঁচবার কোন রাস্তা থাকে না। আমি আপনাদের সকলের সামনে আল্লাহর কসম করে বলি কোন ব্যক্তি কোন দল কোন মুসলমান ভাইকে নিয়ে তিরস্কার করা এটা আমাদের পেশা না, আমরা সব মুসলমান ভাই যে কালিমাওয়ালা ইমানওয়ালা কাবাওয়ালা কোরআনওয়ালা মদিনাওয়ালা আমরা সকলকেই মহব্বত করি সকলকেই ভালোবাসি সকলেই আমাদের ভাই মুসলমান। কোরআন শরীফ রব্বুল আলামিন যেখানে বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া ইমানওয়ালারা সকলে ভাই ভাই, তা আল্লাহর কোরআন কি আমরা বিশ্বাস করবো না, আল্লাহর কোরআনের কথা কি আমরা মানবো না, কোন মুসলমানের মধ্যে ভালো জিন্দগি বড় উন্নত জিন্দগি কোন মুসলমানের মধ্যে হাজারো ত্রুটি কিন্তু সেই ইমান তো তার মধ্যে আছে, আমার আল্লাহকে তো সে মানে আমার রসুলকে সে মানে আল্লাহ পাকের কোরআনকে তো সে মানে সে তো আমার মুসলমান ভাই, কি কথা বুঝুন নাই। আরেকজনের সন্তান অনেক সুন্দর পূর্ণিমার চাঁদের মতো কিন্তু আমার যে আপন ভাই সেটা ল্যাংড়া, এই জন্য যে আমার ভাইকে বাদ দিয়ে আমি পরের সন্তানকে আপন ভাই বানাবো আর ল্যাংড়া ভাইকে বাদ দিয়ে দিব এক জায়গায় নিয়ে কতল করে দিব এটা কি হইতে পারে, আমার মুসলমান ভাই যে সেই আমার নজরে সবচেয়ে বড়। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ কি বলতেছিলাম বলুন, আরে সেটা তো অনেক দূরে রয়েছে তোমরা মিয়া স্টেশনে ইয়াদ রাখতে পারো না, হ্যাঁ এইরকম হাজার কথার মধ্যে এক একটা তো সবাই বলতে পারবে, যেখান থেকে আমি আবার হঠাৎ করে ঘুরতে থাকছিলাম সেই চৌরাস্তা বাতলা এলো। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন লানা শামসুন ওয়ালিল আফাক শামসু ওয়া শামসি আফজালু শামসিস সামাই ফা শামসুন নাস তাতলু বাদা ফজরিন ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন এক সূর্য আকাশে উদয় হয় আর এক সূর্য আমার ঘরে উদয় হয়, হ্যাঁ আমার সূর্য আকাশে সূর্যের চেয়ে লাখে কোটি গুণের চেয়ে বেশি শ্রেষ্ঠ, এবং আমার দুনিয়ার মানুষের সূর্য উদয় হয় ভোরবেলা পূর্বাকাশ থেকে আর আমার সূর্য উদয় হয় ঘোর অন্ধকারে সারা দুনিয়াকে আলোকিত করে দেয়। হ্যাঁ আমি যে কথা বলতেছিলাম যেটা তোমরা একজনে বলতে পারো না সেটা হলো যে কাজী ইয়াজ রহমতুল্লাহ এর কথা আমি শুনেছিলাম মৌলবীর দল, হ্যাঁ যে কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাই সে সিফা আর সিফা কিতাবের মধ্যে লিখছেন যে এমনি তো মুফাসসিরিন সাধারণত লেখেন তাফসীরে জালালাইনের মধ্যে তাফসীরে ইবনে কাসীরের মধ্যে তাফসীরে মাজহারিতে প্রায় সব তাফসীরের মধ্যে এটা পাওয়া যায় কি আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যে কথা শিখিয়ে দিলেন মানে তার অন্তরে ঢাললেন এবং যেটা বললে পরে তিনি ক্ষমা পাইলেন সেটা কি, তিনি বলছেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, হে আল্লাহ ভীষণ অন্যায় হয়ে গেছে ভীষণ অন্যায় হয়ে গেছে, কারণ যিনি যত বড় হন তো বড়র সামনে তত বেশি নত হন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বাদশাহ মুঘল বাদশাদের জমানাতে কোন এক বাদশাহ সামনে যখন মিটিং চলতেছে, দরবার চলতেছে, এই সময় এক উজির নিজের শেরওয়ানির বুতাম একটা খুলে গেছিল, ওটাকে এরকম ঠিক করতেছেন, বাদশার নজর পড়ে গেছে। তখন তিনি বাদশাহ বললেন যে উজির, বাদশার দরবারের আদব কি? বাদশার দরবারে বসার পরে আদব কি, মুতাম দেখা না বাদশার প্রতি নজর রাখা? উজির তো থরথর কাঁপতে শুরু করছে, হ্যাঁ না, তো বলল যে যাহা পোনা, তো তখন তো দায়িত্ব হলো শুধু বাদশার উপরে নজর রাখা, আমি মুতাম দেখছি আমার অপরাধ হয়ে গেছে, কঠিন অপরাধ, অমার্জনীয়, ক্ষমার অযোগ্য অপরাধ হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন, নিজ গুণে মাফ করে দেন। বলে যাও, আর কখনো যেন না হয় মাফ করে দিলাম। কিন্তু এটা কি গালি দিয়েছিলেন ওই লোক বাদশাকে? উজির কি বাদশাকে গালি দিয়েছিলেন? বাদশার বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, যারা বড় হন তাদের যেটা দোষ না, অন্যদের জন্য যেটা সাধারণ বিষয়, সেই ঘনিষ্ঠদের জন্য সেটাও দোষের বিষয়। কি কথা বুঝেন নাই? ওইখানে যদি আরো চাপরাশির দল বসা 112 বুতাম খুলতে থাকে আর লাগাইতে থাকে, বাদশাহ এটা নিয়ে কোনো টেনশন করবেন না। কিন্তু উজিরের মর্যাদা অনেক বড়, বাদশাহর নিকট উজিরের মর্যাদা অনেক বড়, সেই উজিরের মাপ থেকে, পজিশন থেকে তার ছোট্ট বিষয়টাকেও বড় দোষ মনে করা হয়। শুনতেছেন প্রিয় বন্ধুরা? সাধারণ মুসলমানের জন্য যেটা নেক কাজ, আল্লাহর উচ্চ শ্রেণীর বান্দাদের জন্য সেটাও দোষের কাজ। যে সাধারণ মুসলমানরা যে নামাজ পড়ে জান্নাতে চলে যাবে, সেই নামাজ যদি সাহাবায়ে কেরাম পড়তেন তো তারা আটকা পড়ে যেতেন, তুমি আমার নবী সাহাবী এরকম নামাজ কেমনে পড়লা? কথা বুঝলেন না? আমরা যেই নামাজ পড়তেছি শেষ জমানাতে, এই নামাজ পড়লেও কিন্তু আল্লাহ আমাদেরকে মাফই করবেন না। এক মাগরিবের নামাজ পড়লেন না আজকে? এক মাগরিব পড়লে 50 জন সাহাবির মাগরিবের সমান সব আল্লাহ পাক দান করবেন। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এক জুমা আদায় করলে 50 জন সাহাবির জুমার সব আল্লাহ পাক একজন মুসলমানকে শেষ জমানাতে দান করবেন। কিন্তু তাই বলে আমরা কি সেই রকম মানের, সে সাহাবিদের মানের সেজদাওয়ালা, সেই রকম মানের রুকুওয়ালা, সেই মানের সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা ওয়ালা? আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি যে করাচিতে এক বুজুর্গ ছিলেন আমার শেখ, এত উচ্চ মানের বিশ্বের ওলামায়ে কেরাম যাকে এই জমানের রুমি বলতেন, সেই মানুষটা একবার নির্জনে গোপন কামরাতে যখন তিনি নামাজ পড়লেন, নফল নামাজ, নামাজের পরে তখন তিনি আল্লাহ যা কিছু ওই নামাজের মধ্যে তাকে দান করছেন, তার যৎকিঞ্চিৎ একটা কবিতার মধ্যে তার ফুটে উঠছে। তিনি বললেন যে সজদে সে সর উঠা তো কহিন আস্থান থা, ইয়ানি ও জমিন থি ও আসমান থা। আমি আজকে সেজদা করলাম, মাথা উঠানোর পরে, সেজদা থেকে মাথা উঠানোর পরে দেখি কি আগের আসমানও নাই, আগের জমিনও নাই, পৃথিবী নাই, সব গায়েব হয়ে গেছে। তার মানে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আবদ ইয়াসজুদু আলা কদমাইর রহমান, বান্দা সেজদা করে আল্লাহ পাকের সীমাহীন নূরের উপরে, আল্লাহ পাকের কদমের উপরে, মানে আল্লাহ পাকের সীমাহীন নূর ও তাজাল্লির উপরে বান্দা সেজদা করে। যেখানে সেজদা করে বান্দা, নূরই নূর, সেখানে নূরই নূর। যারা আল্লাহ ওয়ালা তারা সেটা উপলব্ধি করতে পারেন। কোন মানুষ এই কথা বলেন না যেগুলি বুঝি না সেগুলি বলেন কেন, এইরকমও বান্দারা এখানে আছেন যারা বুঝবেন সেজন্যই বলা হচ্ছে। সব কথা সকলের বোঝা কোনো জরুরি না, খালি শুনতে থাকার মধ্যেও ফায়দা আছে। আমার পীর মুর্শিদ রহমতুল্লাহ আলাই এই কথা যখন বলতেছিলেন কামরাতে, আমি সেখানে একলা দাঁড়ানো, যখন হযরতওয়ালা আমার মুর্শিদ রহমতুল্লাহ আলাই বললেন, কোন আল্লাহর ওলি যখন সেজদা করেন তো তার রুহও তার সঙ্গে সেজদা করে। আমি শুনা বলতেছিলাম আল্লাহু আকবার, সুবহান আল্লাহ। এরপরে হযরত একটু থামলেন, আবার একটু পরে বললেন, যখন সে আল্লাহর ওলির রুহ তার সঙ্গে একই সময় আল্লাহকে সেজদা করে, সে আল্লাহর ওলি নিজেই দেখতে থাকেন, আমি সেজদাতে, আমার রুহও সেজদাতে। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আল্লাহ বরাদের শানকে আমরা কি বুঝবো? কিবুল মত মাওলানা থানবী রহমতুল্লাহ খলিফা ফাজা আজিজুল হাসান মুরজুব রহমতুল্লাহ আলাইহি বলেন যে, হ্যাঁ এক জমানা ছিল আমি ইংরেজ আমলে যেখানে মুসলমানের চাকরি মিলে না কেরানির, আর সেই যুগে আমি ডেপুটি কালেক্টর, এত উচ্চ মর্যাদা আল্লাহ পাক আমাকে দান করছেন। আমি দুনিয়া নিয়ে ব্যস্ত ছিলাম, লখনৌ, সেই ইউপির রাজধানী হল লখনৌ, সে লখনৌর সম্ভ্রান্ত পরিবারের বিখ্যাত ব্যক্তিত্ব খাজা আজিজুল হাসান মুরজু, দুনিয়া নিয়ে, দুনিয়ার সম্মান মর্যাদা নিয়ে, অর্থ সম্পদ নিয়ে আমি ব্যস্ত ছিলাম, বিভোর ছিলাম। কিন্তু হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলীর মতো এই মহান বুজুর্গের সোহবতে যাওয়ার পরে কি হলো? আল্লাহর দিন ছাড়া ভালো লাগে না, সুন্নত ছাড়া ভালো লাগে না, আল্লাহর মহব্বত, রসুল সাল্লাহ আলাইহিস মহব্বতের জিন্দগি ছাড়া আর কোনো কিছুই ভালো লাগে না। এবং তিনি বললেন যে আগে আসমান দেখতাম, জমিন দেখতাম, কিন্তু সেটা গেল কোথায়? আব ও জামা না ও মাকা না ও জমিন আসমা তুনে জাহা বদল দিয়া আকে মেরি নিগাহ মে। হে প্রিয় মাওলা, আগের আসমান নাই, আগের জমিন নাই, আগের পৃথিবী নাই, কোনো কিছু নাই, তোমাকে যেদিন থেকে পেয়ে গেছি, এই হৃদয়ে যেদিন থেকে হে প্রিয় মাওলা তুমি আসন গ্রহণ করছো, এই পৃথিবীর চেহারা একদম পরিবর্তন হয়ে গেছে। আমার প্রিয় বন্ধুরা, নমরুদ যে পৃথিবীতে বাস করে, ফেরাউন যে পৃথিবীতে বাস করে, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক, উসমান আলী, বেলাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একই পৃথিবীতে বাস করেন না। নমরুদ বাস করে লানতওয়ালা পৃথিবীতে, আবু বকর সিদ্দিক, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুরা আল্লাহর প্রিয় বন্দারা বাস করেন নূরওয়ালা পৃথিবীতে। নমরুদ যে তরকারি খায়, আবু বকর সিদ্দিক সে তরকারি খান না, ইব্রাহিম খলিলুল্লাহ সেই তরকারি খান না, নমরুদ খাইতে থাকে লানতের সাথে, কহর গজবের সাথে। আর ইব্রাহিম আলাইহিস সালাম যখন খান, আবু বকর সিদ্দিকরা যখন খানা খাইতে থাকেন, আল্লাহর কসম, দানা দানার সঙ্গে রুহে নূর পৌঁছতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার পয়লা দাদা পীর শাহ আব্দুল গনি ফুলপুরি রহমতুল্লাহ আলাই, তিনি যখন একবার খানা খাইতেছিলেন, চাটনি এবং রুটি খাইতেছিলেন, তা আমার শেখ ওই বুজুর্গের খাদেম ছিলেন, তো তিনি ওই বুজুর্গ বললেন আমার শেখকে, হাকিম আক্তার, তুমি দেখতেছ আমাকে চাটনি রুটি খাই, শোনো মিয়া, সারা দুনিয়ার পোলাও কুরমা থেকে আমি এই রুটির মধ্যে বেশি মজা পাইতেছি, কারণ আমি যখন খাইতে শুরু করি আমি অনুভব করতে থাকি রব্বুল আলামিন আমাকে চুপে বলেন, আব্দুল গনি তোর হাতে না, নে আমার হাতে খা। হ্যাঁ, এটার দলিল কি? কোন মৌলভী সাহেব অথবা কোন ইসলামী চিন্তাবিদ যারা কোরআন সুন্নাহ আলেমদের নিকট থেকে পড়েন না, তারা এক্সিডেন্ট করতেই থাকেন। আমাদের কাছে তো আলহামদুলিল্লাহ ভুরি ভুরি দলিল থাকে, যেমন এই হাদি, এই কথার দলিল হাদিসে কুদসি, যে ফাকুনতু সামাহুল্লাযি ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযি ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতি ইয়াবতিসু বিহা ওয়া রিজলাহুল্লাতি ইয়ামশি বিহা। এই ধরনের হাদিসের তরজমা করা, অনুবাদ করা অনেক কঠিন এবং দায়িত্বপূর্ণ কাজ, ভারী দায়িত্বপূর্ণ কাজ। আল্লাহ পাক বলেন যে যেই বন্দার সঙ্গে হাদিসে কুদসি এবং অনেকে সহি হাদিস তালাশ করতে থাকেন, এটা কিন্তু সহি হাদিস, কিন্তু কোনটা সহি, কি সহি কারের কথা, এই অর্থ বেচারারা জানে না। সহি হাদিস একটা পরিভাষা, এরা মনে করে সহি হাদিস যেটা, এটা ছাড়া বাইরে যাচ্ছে, এগুলো সব অশুদ্ধ হাদিস। কি পাগলের দলের পালায় পড়ছি আমরা, আমাদেরই মুসলমান ভাই, কিন্তু পাগলামিতে পায়া পড়ছে এদেরকে। এক একটা সাবজেক্ট এমন আসে প্রসঙ্গ করে মাঝখানে, এইটা যদি বলতে চাই তো আরো কথা লম্বা হয়, তো আসল যেটা ছিল আলোচনা সেটা কোন দিক যাবে শেষে, এই জন্য কথা সংক্ষেপ করতে হয়। সেটার পক্ষেই তো ওই দলিল পেশ করতেছি আমি। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কথা বলছিলেন, যে আমি বলছিলাম যে লাখো কোটি সূর্যের চেয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা বড়, তো এটা হবে না কেন? ওই প্রসঙ্গে এই ঘটনা বলতেছিলাম যে আশরাফ বি হুকুকুল মুস্তাফা কিতাবের মধ্যে কাজী ইয়াজ রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে যখন হযরতে আযম আলাইহিস সালাম কাঁদতে থাকলেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এখনো ক্ষমা ঘোষণা হচ্ছে না, হঠাৎ হযরত আযম একদিন বললেন যে হে আল্লাহ, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আপনি আমার মাফ করে দেন। হ্যাঁ, মোহাম্মদের উসিলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মাফ করে দেন। আল্লাহ পাক তখন বললেন যে হে আদম, তুমি মোহাম্মদ জানলা কিভাবে? তোমার সৃষ্টি করলাম, তুমি আবার, তুমি তো একলাই, তুমি মোহাম্মদ পাইলা কোথায়? তুমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলা দিতেছে যে? তো হযরত আদম আলাইহিস সালাম বললেন যে হে আল্লাহ, আমি যখন আমাকে বানানিল আপনি, পয়লাবার যখন আমি মাথা উঁচু করলাম, নজর তুললাম, তো দেখলাম যে আরশের মাকতুবুন আলা কওয়ায়মিল আরশ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আরশের প্রতিটি পায়ার মধ্যে লিখতে লেখা দেখলাম, আরশের মহিমান্বিত প্রতিটি পায়ায় পায়ায় লেখা দেখলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে মুহাম্মদ নাম লেখা আছে যিনি আপনার রসুল, এই কথা আমি লেখা দেখলাম। তো আমার এই মুহূর্তে মনে পড়লো আমার আল্লাহর নামের সঙ্গে আর কারুই তো নাম দেখলাম না, শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার আল্লাহর সঙ্গে কারুই নাম দেখলাম না, তো নিশ্চয়ই তিনি আল্লাহ পাকের পরম ঘনিষ্ঠ, একান্ত ঘনিষ্ঠ হবেন, একান্ত জওয়ান হবেন। তো সেজন্য আমি তার উসিলা দিয়ে দোয়া করছি। তো আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা আলু বললেন যে হে আদম তুমি ঠিক বলছো, যদি আমি মুহাম্মদকে না সৃষ্টি করতাম তোমাকেও সৃষ্টি করতাম না, এই আত্মা জমিনও সৃষ্টি করতাম না, চাঁদ সূর্য কিছুই সৃষ্টি করতাম না। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এরকম দশ হাজার লক্ষ লক্ষ চাঁদ সূর্য, লক্ষ লক্ষ আসমান জমিন, লক্ষ লক্ষ গোলাপ ফুল ইত্যাদির চেয়েও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের ধুলার দামও বেশি আল্লাহর কাছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ তাআলা আমাদেরকে কামেল এবং সচ্চা এবং কামেল ঈমান নসীব ফরমায়া দেন। হ্যাঁ বন্ধ করছে কথা এটা। তো আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালামকে, আদম জাতিকে আল্লাহ পাক বানাবেন, ফেরেশতাদের সামনে যখন এটা বয়ান করলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ফেরেশতারা বললেন যে আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, যে আপনি এমন এক জাতি বানাবেন যাদের মধ্যে খুন খারাপি করতে ভালো হবে, খারাপ কাজ উল্টা পাল্টা কাজও করবে। কিন্তু খলিফা শব্দটা এটা ফেরেশতাদের সামনে বলার অর্থ ছিল যে তোমরা তো আমার খালি ফেরেশতা ইবাদত বন্দী করো, এর থেকে উচ্চ মর্তবার এক জাতি আমি সৃষ্টি করব। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই খলিফা শব্দটাই প্রমাণ যে মানুষের মধ্যে যারা খাঁটি এবং পিউর ইমানওয়ালা নেক আমলওয়ালা, নিঃসন্দেহে তারা ফেরেশতার চেয়ে ঊর্ধ্বের মর্তবাওয়ালা। কারণ ফেরেশতারা যে কথাগুলো বলতেছিলেন, ও নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, হে আল্লাহ আমরা তো তসবিহ তালিল করি, আপনার পবিত্রতা বয়ান করি, হ্যাঁ আপনার পবিত্রতা বয়ান করি, আপনার গুণগান করি, আপনার প্রশংসা করি, কি কথা বুঝতেছেন না? কিন্তু আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু যেটা বললেন সেটা হলো যে খালি প্রশংসার জন্য আমি এদেরকে বানাবো না, এদেরকে খলিফা বানাবো, উর্দের পোষ্যের জন্য বানাবো। এতে প্রমাণ হয় কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি এই জন্যই তাফসীর মাযহারিতে লিখছেন যে সাধারণ মুসলমান যারা গুণামুক্ত জিন্দগিওয়ালা, সাধারণ ফেরেশতাদের চেয়েও তাদের উর্ধের মর্তবা, আর আল্লাহর বিশিষ্ট বান্দা যারা আরো উচ্চ মর্তবাওয়ালা, তারা একদম উচ্চ মর্তবার ফেরেশতাদের চেয়েও উচ্চ মর্তবাওয়ালা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। হ্যাঁ এইখানে একটা লক্ষণীয় বিষয় হলো এই ফেরেশতারাও জিকিরওয়ালা, ফেরেশতারাও কি জিকিরওয়ালা। এই মানুষ যখন একদিকে গুনাহ থেকে মুক্ত থাকে, ফেরেশতার কোনো গুনার ঝামেলা নাই, বউর ঝামেলা নাই, সন্তানের ঝামেলা নাই, রিজিক উপার্জনের ঝামেলা নাই, এই দুনিয়া টানে দুনিয়ার দিকে আর দেওয়ানা ছুটে মাওলার দিকে, এইরকম কোনো ঝামেলাও নাই যে কেউ তাকে দুনিয়ার দিকে টানতেছে, গায়রুল্লার দিকে টানতেছে, এমন কোনো বিষয় ফেরেশতার জন্য নাই। এজন্য আমার প্রিয় বন্ধুরা, ফেরেশতা খালি ইবাদত বন্দেগী করে, ফেরেশতা খালি তসবিহ তালিল করে, আর এই বান্দাকে দুনিয়ায় টানতে থাকে দুনিয়ার দিকে, আর সে ছুটতে থাকে মাওলায় পাকের দিকে, ফিরু ইলাল্লাহ। এজন্য হাফেজ ইবনে আস-সালানি রহমতুল্লাহ আলাইহি, হাফেজ মানে হাফেজুল হাদিস, হাফেজ মানে আমাদের শেষ জমানার কোরআন শরীফের হাফেজ না, হাফেজুল হাদিস ইবনে হাজার আস-সালানি রহমতুল্লাহ আলাইহি ফাতুল বারী শরীহ বুখারীতে বলছেন যে ফেরেশতা আল্লাহর জিকির করে, মানুষ আল্লাহ পাকের জিকির করে, মানুষের জিকির ফেরেশতার জিকিরের চেয়ে অনেক ঊর্ধ্বের মর্তবাওয়ালা, অনেক ঊর্ধ্বের মর্তবাওয়ালা। কারণ মানুষ যখন জিকির করে, মানুষ যখন বন্দেগি করে, তো তাকে তার সঙ্গে থাকে ঘর সংসার দুনিয়া টাকা পয়সা ঝামেলা শত্রুর যন্ত্রণা হিংসিক যন্ত্রণা এবং আপন জন প্রিয়জনদের হক পূরণ করার চাহিদা এবং দায়িত্ব এবং নানান রকমের ব্যস্ততা, হাজারো ব্যস্ততার মধ্যেও সে হ্যাঁ দুনিয়াকে মজগালুমে বিয়ে বা খোদা রহে ইয়ে সবকে সাথ রেখে বি সবসে জুদা রহে, হাজার দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্যে সব থেকে আলাদা হয়ে আসে মাওলার সঙ্গে থাকে। এজন্য তার জিকিরের মর্তবা ফেরেশতার হাজারো লাখ ও কোটি জিকিরের চেয়ে উর্দের মর্তবা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে আসছেন, আদম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক তো কোরআনে বলছেন এক জায়গায় আসা আদম রব্বাহু ফাগাওয়া, যে আল্লাহ পাক বলেন যে আসা শব্দের অর্থ আদম তো আমার আমার কথার বাইরে চলে গেছেন, আসা আমার কথার বাইরে চলে গেছেন ফাগাওয়া। কিন্তু অন্য আয়াতে আল্লাহ পাক পরিষ্কার বললেন যে নাসিয়া ওয়ালাম নাজিদ লাহু আজমা, ভুলে গেছিলেন মাওলানা আদম, কিন্তু ইচ্ছাকৃত এইসব করেন নাই তিনি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এতে প্রমাণ হল যে আরেক জায়গায় যে আল্লাহ পাক বলছেন যে আসা মানে বাহ্যিকভাবে যেটার অর্থ হয় যে দোষের কাম করছেন তিনি, অন্যায় কাজ করছেন, এটা হলো মহব্বতের গালি, এটা হলো মহব্বতের গালি। আমি যেটা করছি এটার বাইরে গেল কেন, এটা আদমের সঙ্গে গভীর সম্পর্কের কারণে আল্লাহ পাক এভাবে বয়ান করছেন। যেমন অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলা আস-সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালহাল ইনসান। আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়ালু বলেন আমার ভালোবাসার দায়িত্ব নিতে বললাম এই বিশাল আসমানকে, এই জমিনকে, এই পাহাড় পর্বতকে, ওরা সবাই ভয়ের চোটে বলল কি পারবো না, হিম্মত হয় না, ও হামালহাল ইনসান। আর এই মানুষ বলল কি হে আল্লাহ আমি পারবো, আমি পারবো, আপনাকে আমি ভালোবাসার দায়িত্ব নিলাম। এইরকম মুহূর্তে আল্লাহ পাক কি বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, এ চরম জাহেল, এটা চরম জালেম। এটা আল্লাহ পাক এই যে গালি দিলেন, এটা কিসের গালি? এটা এটা হলো মহব্বতের গালি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মানে যখন প্রশংসা করার কোনো ভাষা থাকে না তখন এরকম বলে, আয় রে কপাল পোড়া, তুই এত রাত্রে আমার জন্য এই গরম পানি নিয়ে আসিস তাহাজ্জুদ পড়ার জন্য, তোর ঘুমটুম ভেঙে সব নষ্ট করছ, এটা কি কপাল পোড়া নাকি তোর কপালওয়ালা? প্রশংসার ভাষা যখন হারায় ফেলে তখন এইরকম কথা বলে মানুষে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হ্যাঁ, এজন্য এখানে যেরকম আল্লাহ পাক বান্দা যখন ভালোবাসার দায়িত্ব গ্রহণ করছে, আল্লাহ পাক বললেন যে জালেম কোথাকার, জাহেল কোথাকার, এই যে একটা বোকা দিলেন, এই বোকা কিসের বোকা? সেইটা সীমাহীন মহব্বতের ঝট্টুবানের বহির প্রকাশ। ওখানে আদমের স্তামকে এক জায়গায় আল্লাহ বলতেছেন ও ভুলে গেছিল, আমার আদম ভুলে গেছিলেন, ও তার খেয়াল ছিল না, খেয়াল ছিল না। আরেক জায়গায় বললেন যে আসায় তো উল্টা কাম করে বসছে, সেই উল্টা কাম করে বসছে তার মানে কি? সেটা হলো মহব্বতের বোকা। যে বললাম তো আর একটা করল কেন, ইবলিসের কথা পড়ে আমার কথা ভুলে গেছে, কিন্তু আসলে যে তিনি নির্দোষ সেটা আল্লাহ পাক এখানে বলে দিলেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন। হ্যাঁ, তো ওখানে সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা আস-সামাওয়াতু ওয়াল আরযু উইদ্দাত লিল মুত্তাকিন। হ্যাঁ, আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু একদিকে বলেন নবীকে অনুসরণ করো। হ্যাঁ, এক আয়াত আল্লাহ পাক বলেন যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যারা যে সকল মানুষরা রসুল্লাহর জীবনে এক্সিডেন্ট আছে বলে বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম, এই ভাই আপনি কি ছবি তুলতেছেন? এই মিয়া থামেন, কোথেকে এই লোকগুলো ছুটে আসে এখানে, কেন ছবি তুলতেছেন আপনি এখানে ইসলামী মাহফিল মজলিসে? এই লোকটার দেখে নেই আসলে, এখানে যাও, এখানে এদিকে আসো মিয়া, এখানে সুন্নতের কথা দিনের কথা হচ্ছে, তোমাকে কে বলছে এখানে ছবি তুলতে? ওই যে পিছনের লাল কর্তাওয়ালা, লাল কর্তায় দাঁড়ায় আছে যে, কাজ নয় কাম নয় মিয়া, খামোখা একটা কাজ করো, আসছো দিনের মজলিসে, দিনের কাম করো, এটা কোন কোন দিনের কাজ করতেছ? যে যে ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করছেন, আফসোসের কথা। জিবরিল আমিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লামের সঙ্গে ওয়াদা করছেন রাত্রে আপনার সঙ্গে সাক্ষাৎ করব, আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম সারা রাত অপেক্ষা করছেন, জিবরিল আমিন আসেন নাই। তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম ভাবলেন যে জিবরিল আমিন ওয়াদা করে আসবেন না, এটা হইতেই পারে না, নিশ্চয়ই আসবার পথে কোনো বাধা ছিল যার কারণে তিনি আসতে পারেন নাই। সেটা কি? ঘরের মধ্যে খুঁজলেন, দেখলেন যে পর্দার কাপড়ের মধ্যে ছবি আছে, এই বললেন যে এগুলোকে হটাও, এই ছবিগুলোকে ছিন্ন ভিন্ন করা হলো। এরপরে আর কি আছে খোঁজো দেখি, একটা কুকুরের বাচ্চা কখন যে ঘরের মধ্যে এসে ছিল কেউ খেয়াল করে নেই, তো বললেন যে এই কুকুরের বাচ্চাটাকে ঘর থেকে বের করে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর রাডারের চেয়েও পাওয়ারফুল ছিল, শুনতে সারা দুনিয়ার এক্স-রে মেশিন থেকেও পাওয়ারফুল ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে এই বাধা লাগছে যে দুইটা বাধাই মনে হয় জিবরিল আমিন এই কারণে আসতে পারেন নাই। এই দুইটা বাধা সরাইয়া দেওয়ার পরেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট দিনের বেলা জিবরিল আমিন হাজির। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আপনার কথা ছিল রাত্রে আসবে, বিগত রাত্রে, আপনি তো আসেন নাই। জানতে চাইলেন যে ব্যাপারটা কি। জিবরিল আমিন তখন বললেন যে নাহনু মাআশারুল মালাইকা, আমরা ফেরেশতা মানে রহমতের ফেরেশতারা, নাহনু মাআশারুল মালাইকা লা নাদখুলু বাইতান ফিহি কালবুন আও সূরা, আমরা আল্লাহর রহমতের ফেরেশতারা এমন ঘরে প্রবেশ করতে পারি না যেখানে কোনো কুকুর থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার এই কথা উল্লেখ করলেন জিবরিল আমিনের উদ্ধৃতি দিয়া, যে জিবরিল আমিন আসমান থেকে 104 কিতাব নিয়ে আসছিলেন, জিবরিল আমিন আল্লাহ এবং নবীদের মধ্যকার সবসময় মাধ্যম ছিলেন, সে জিবরিল এই কথা বললেন আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন হিসাবে সেটা আমাদের সামনে পেশ করলেন। সেটার পরোয়া না করে আজকে ছবি সহ অনেক মৌলবিসব ছবি ধুমছে তুলতে থাকেন এবং ভিডিও টিডিও সব করাইতে থাকেন। এই কারণে মনে করবেন না যে ছবি তোলা শেষ মনে হয় হঠাৎ কোন নবী এসে এটাকে জায়েজ ঘোষণা করে দিচ্ছে। নবী তো নিজেই বলছেন আমি লা নবিয়া বাদি, আমি খাতেমুল আম্বিয়া খাতেমুন নবীন, আমার পরে আর কোন নবী আসবে না। তো কে এখন ছবি হালাল হারাম ছবিকে হালাল করলো কে? শুনতেছেন প্রিয় বন্ধুরা, WW হান্টার এটা একটা এরকম একটা তার ফর্মুলা জারি করছিল, নতুন মডেল নতুন আদর্শ, যে একটা মিথ্যা কথা যত বাড়ায় বলতে পারবা হাজার হাজার মানুষের মুখে চালায় দিতে পারলে উঠেই সত্যি পরিণত হয়ে যাবে। তো সেটা কি ইসলামের মধ্যে আসছে? নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা তো পবিত্র খালেস ইসলাম নূরওয়ালা ইসলাম আমাদেরকে দান করছেন, এর মধ্যে এই তামাশা কেন পয়দা করি আমরা? আল্লাহ আমাদের বুঝ দেন, হেদায়ত দেন। মানুষ অ্যাক্সিডেন্ট করে আবেগে, কিন্তু যে সকল মানুষ দিনই পোশাক পরিচ্ছদ নিয়ে এবং দিনই মঞ্চ থেকে এই কাজ করে ওদেরকে দেখলে তো এরা অ্যাক্সিডেন্ট করবে না তো কি হবে? এদেরকে দায়ী বা করবো কতটুকু কিভাবে? কিন্তু যাই হোক, যেটা দিন সেটা দিন, দিনের উপর আমাদের চলতে হবে, কারণ কাল কেয়ামতের মধ্যে কোনো যুক্তি কাজ করবে না, কোনো শক্তি কাজ করবে না, সেখানে কেবল আল্লাহর দিন পেশ করলে, নির্ডাক নিখুঁত জীবন পেশ করলে তখনই আমাদের কামিয়াবি হবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন কেয়ামতের দিন কারো জনবল ধনবল কোনো কিছু কাজে লাগবে না, তার সেদিন কাজে লাগবে পবিত্র অন্তর পবিত্র জীবন। আল্লাহ ভিন্ন অন্য কিছু নাই, দিল মেরা হো যায় এক ময়দানে হু তু হি তু হো তু হি তু হো তু হি তু। জজ আকবর এলাহাবাদী ভারতে এক কবি, এক জজ ছিলেন, কবি ছিলেন, বহুত বড় ওলি আল্লাহ ছিলেন, তিনি বলতেন যে হে প্রিয় মাওলা, তু দিল মে তো আতা হমঝ মে নেই আতা মায় জান গিয়া বস তে পহচান হে আল্লাহ, আপনাকে হৃদয়ে অনুভব করি, আপনি যে হৃদয়ে আসেন তা আমি অনুভব করি টের পায়, কিন্তু এটা কেমনে হলো কি না বুঝার, না বুঝার কোনো উপায় আছে না ব্যক্ত করার মতো কোনো ভাষা আমার কাছে আছে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আল্লাহ পাক যার অন্তরে আসন নেন, মানে আল্লাহ পাকের বিখ্যাত নূর আল্লাহ যার অন্তরে দান করেন, কাত্তাদাল্লি যে অন্তরে সিংহাসনে আল্লাহ তাআলা বর্ষণ করেন, তো একটা বিদ্যুৎ চমকায় যায় এবং তারপর থেকে বন্দা অনুভব করে আমি আর কোনদিকে যাইতে পারবো না মাওলার খুশি ছাড়া। যে উন কি খুশি হ্যায় ও মেরি ভি খুশি হ্যায় যা দিল তুজে ছোড়া কি জিদার ও হ্যায় উদার হাম, এই মন তোর কথা শুনি না যেদিকে মাওলা সেদিকে শাহ দৌলা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলা আমাদেরকে খুব কবুল করেন, আল্লাহর বানায় নেন আল্লাহ তাআলা। এর আমার কিসের বাদশাহীর দরকার? আল্লাহ পাকের গোলামির চেয়ে বড় বাদশাহী আল্লাহর কসম আর কিছুই নাই। মাওলানা জালালুদ্দিন উমি রহমতুল্লাহ মুস্তফা শরীফে বলেন লেখ যাওকে শের দায়ে পেশে খোদা খোস্তর আয়াত আজদুসত মুলকাত্তরা, হে মানুষ তুমি যদি আল্লাহর সামনে একটা সেজদা করো এই এক সেজদা লাখো কোটি বাদশাহীর চেয়েও বড় মর্তবাওয়ালা, আরো বড় সম্পদ আরো বড় সম্মান। হযরত ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ভারতে এক মহান বুজুর্গ ছিলেন, ভারত উপমহাদেশের সর্বশ্রেণীর আলেম ওলামা, তার ব্যাপারে একমত। অনেকে আছে না যে হুজুররা হুজুররাও একটু মিল থাকে না কোনো কোনো জায়গায়, এই হুজুরের ওই হুজুরের পছন্দ করে না, এই টুপিওয়ালা ওই টুপিওয়ালাকে পছন্দ করে না, এইরকম এক সিস্টেম আছে না। কিন্তু শাহুল্লাহ দেহলভী রহমতুল্লাহ এমন এক মানুষ সব টুপিওয়ালাই শাহুল্লাহ দেহলভীকে মানে। টুপির প্রসঙ্গ কি জন্য আসলো খামোখা মধ্যখানে, এই প্রসঙ্গে দুইটা কথা বলি, যাতে কোনো মুসলমান ভুলের মধ্যে থাকলে সে ভুল থেকে তওবা করতে পারে। সেটা হচ্ছে এটা ফাইনাল কথা, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কিরাম তিন রকম টুপি পড়তেন, কয় রকম টুপি জানেন আপনারা? হ্যাঁ, হাদিস কোরআন পড়তে হবে, না পড়লে নিজে কোন এক অন্ধকারের ভিতরে থাকে বলতে থাকবে তো সেটা কিভাবে হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবায়ে কিরাম তিন রকম টুপি পড়তেন। এক রকম টুপি হলো যেটা মাথার সঙ্গে লেগে থাকে, একদম গোল কিন্তু মাথার সঙ্গে লেগে থাকে। আরেক রকম টুপি হলো যেটা কানওয়ালা, আরেক রকম টুপি হলো যেটা একদম উঁচু টুপি। শুনতেছেন প্রিয় বন্ধুরা, মুসনাদে আবি হানিফা কিতাবের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস, তিনি বলেন যে রাআইতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালান সুয়াতান খুমাসিয়াতান তাবিলাতান। শুনতেছেন আপনারা, হযরত আবু হুরায়রা বিখ্যাত সাহাবী, তিনি বলেন আমি একবার দেখলাম কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় একটা টুপি খুমাসিয়া, যেটা পাঁচ কোণ বিশিষ্ট অথবা পাঁচ অংশ বিশিষ্ট। খুমাসিয়া মানে যারা নাকি আহলে লোগাত ভাষাবিদ যারা, তারা লিখছেন যে এর মানে হল খুমাসিয়া ইয়ানি জাত ও খামসাতে আর কান ও আজা, যেটা পাঁচ অংশওয়ালা অথবা পাঁচ কোণ বিশিষ্ট। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো এবং তবিলায়ের তর্জমা আরবের বিখ্যাত আলেমিদিন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা, তিনি লিখছেন যে আয় মুরতাফিয়া। কি কথা বুঝেন নাই? কারণ হাদিসের অর্থ করতে অন্যান্য হাদিসের আলোকে করতে হবে। তো কি অর্থ হলো? যে আমি দেখলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় এমন এক টুপি যেটা উঁচু এবং যেটা পাঁচ কোণ বা পাঁচ অংশ বিশিষ্ট। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আর ওই হাদিস তো আপনারা জানেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানা কিমামু আসহাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুথান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের টুপি ছিল সাধারণত, মানে অনেকেই মনে হয় এটাই পড়তে সাধারণত, যে জন্য ওই হাদিসে এইভাবে বর্ণনা আছে। সেটা কি? যে গোল টুপি এবং মাথার সঙ্গে লাগিয়া থাকে এরকম। কিন্তু আরেক হাদিস সেটারে কি করবেন? আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত সাহাবি, বিশিষ্টতম সাহাবি, এবং একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর উমরের সঙ্গে গভীর রাত পর্যন্ত কি পরামর্শ করলেন, এরপরে ঘর থেকে বের হলেন দোনোর সাথী সাথে, হঠাৎ কি কার আওয়াজ আসে মসজিদ নববীর থেকে কোরআনে কারিমের তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর মনোযোগে শুনতে থাকলেন এবং দেখলেন যে তিনি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে ব্যক্তি এটা আগ্রহ করে, জিবরীল আমিন যেভাবে তেলাওয়াত করছে সেভাবে আমি তেলাওয়াত করব, সেজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো তেলাওয়াত করে। এবং রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যেই যেই বিষয়ের উপর, যে আমলের উপরে, যেই বিষয়ের উপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ খুশি ওই বিষয়ে আমিও খুশি, যে বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্মত সন্তুষ্ট সেই বিষয়ে আমিও সম্মত এবং সন্তুষ্ট। এই বিখ্যাত সাহাবি, চার সাহাবির পরে, চার খলিফার পরে যিনি সবচেয়ে বড় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, একবার সংবাদ পাইলেন যে মদিনার অদূরে কিছু লোক কি জানি আমল করে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকার সঙ্গে মিলে না, নিজেরা বসে বসে একজনে বলে বাকিরা করে। উনি সংবাদ পায়া সাহাবি তো, সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নত তরিকার বাইরে কোনো কিছু বরদাস্ত করতে পারতেন না। তিনি বললেন যে এই কাউকে নির্দিষ্ট করে নিযুক্ত করলেন যে ওরা কখন করে এগুলো আমাকে একটা খবর দিও। বলে এসার পরে আচ্ছা শুরু করলে আমার জানায়, আমি যাব দেখবো করে গিয়ে। তো ওখানে ওই লোক খবর দিছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ সেখানে গিয়ে হাজির হলেন, কিন্তু ওরা চিনে না, মানে মনে হয় যে দূরে কোথাও ওই ঘটনা ঘটতেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের সেদিকে কোনোদিন ভ্রমণ হয় নাই, বিচরণ হয়নি, তো তারা ওনাকে চিনে না। আচ্ছা, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেখানে পৌঁছলেন এবং গিয়া যখন বসলেন আলাইহি বুরনুসুন, এখানে যারা আলেম ওলামা আছেন আপনারা বলতে পারেন বুরনুসুনের অর্থ কি? কালান সুয়াতুন মুরতাফিয়াতুন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে বুরনুসুন মানে কালানসুয়াতুন মুরতাফিয়াতুন, তার আব্দুল্লাহ ইবনে মাসউদের মাথার উপরে একটা উঁচু টুপি, মাথার সঙ্গে লাগানা উঁচু টুপি, ওই মাথার সঙ্গে লাগাটার বিপরীতটা এখানে বলছেন উঁচু টুপি। এবং তিনি গোসায় ক্রোধে মাথার টুপিটাকে নিজে জমিনের উপর রাখলেন এবং রাইখাই তখন বললেন, মান আরাফানি ফাকাদ আরাফানি, যে আমাকে চিনো তো চিনো, ঠিক আছে, আমার লাম ইয়ারি ফিফানা আব্দুল্লাহ ইবনে মাসউদ, যে আমাকে চিনো না তাকে বলতে চাই আমার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওনারা যদিও দেখেন নাই কিন্তু নাম তো বহু শুনতে থাকছেন, এখন ভয়ে থরথর কাঁপতেছেন সকলে, আল্লাহ এত বড় সাহাবি, যে সাহাবায়ে কেরামের সামনে কোন সাহাবি না এমন লোক ফতোয়া দিতে পারতেন না, কারো সাহস হইতো না, কিন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় ধরনের আলেম এবং ফকিহ ছিলেন সাহাবিদের মধ্যে, সব সাহাবিদের সামনে এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু শিষ্যরা যারা সাহাবি না তারা পর্যন্ত ফতোয়া দিতে থাকতেন, কেউ চিনে না কি রে এই লোক সাহাবি না ফতোয়া দেয়, বাইনি কে এই নিকে বলে আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাগলেন, বলো ভাই তাহলে ঠিক আছে, এত বড় মাপের ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন যে যারা চিনো আমাকে তো চিনোই, আর না চিনলে আমার পরিচয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, এখন সবাই জড়ো সড়ো কাতর হয়ে বসে গেছে। পরে তিনি বললেন যে কি করতেছিল এগুলো তোমরা, কোত্থেকে পাইছো এগুলো, যদি এগুলো ঠিক হয় তা আমরা সব সাহাবি গোমরা, আর যদি আমরা সাহাবিরা সত্যের উপরে থাকি আল্লাহ রসুল সাল্লাহামের তরিকার উপর থাকি বলে বিশ্বাস করো, তোমরা যা করতেছে এটা ঠিক না এটা ভুল। তারা বললেন যে আমরা ওয়াদা করলে মার করব না, শুনতেছেন প্রিয় বন্ধুরা, কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হলো তার মাথায় তো উঁচু টুপি ছিল, শুনতেছেন প্রিয় বন্ধুরা। আরেকটা হাদিস শুনে বোধ হয় এই সাইড থেকে একটু ওই আগের দিকে রওনা হব, সেটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু ঈসা ইবনু মারিয়াম রাশেদান মাহদিয়ান আলাইহি বুরুসুল্লাহু, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে যখন দুনিয়াতে আসবেন তখন তার মাথায় থাকবে বুরনুস, মানে একটা উঁচু টুপি, লাহু তার একটা উঁচু টুপি। এখন এখানে প্রশ্ন হলো যে ঈসা আলাইহিস সালাম যে আসবেন কোন শরীয়ত পালন করবেন, কোন দিন পালন করবেন, তার দিন না আমাদের রসুলের দিন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ও শরীয়ত নিয়েই তিনি আসবেন। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেটাই বর্ণনা করলেন যে ঈসা আলাইহিস সালাম আসবেন এরকম উঁচু টুপি পরা, তাহলে উঁচু টুপি সুন্নতের মধ্যে পড়লো না বাইরে পড়লো? এজন্য টুপি নিয়ে ঝগড়ার কোনো দরকার নেই, আমাদের উলামায়ে কেরাম আমাদের আউলিয়া বুজুর্গার দিন কেউ কোন রকমের পোশাক পরছেন, কেউ আরেক রকমের পোশাক পরছেন, ওলামা হক্কানি ওলামা মাসায়েখ আউলিয়া বুজুর্গান যেই ধরনের পোশাকই বলেন সেটা নমরুদের পোশাক কোশ্চিন কেন না, সেটা সেটা ফেরাউনদের পোশাক না, সেটা আল্লাহ চোর চামারদের পোশাক না, সেটা আল্লাহর প্রিয় বান্দাদের পোশাক। এই পোশাকের ব্যাপারে কোনো কথা বলার কোনো দরকার আমাদের নেই। এখানে একটা বিষয় সেটা হলো মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে অন্য কোন জাতি যারা পাপিষ্ঠ যারা অপরাধী যারা বেদাতি যারা নাফরমান যারা কাফের মুশরিক তাদের কোন এরকম ধর্মের বৈশিষ্ট্যপূর্ণ কোন পোশাক যেটা দেখলে মনে হয় ওই ধর্মের লোকদের পোশাক এটা, তো সেটা পরা যাবে না। কিন্তু যেই পোশাক এরকম না সেই পোশাকের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইলবাস মা কুল মা শীতা ওয়ালবাস মা শীতা, হালাল জিনিস যেটা খুশি খাও এবং হালাল পোশাক বৈধ পোশাক যেটা ইচ্ছা তুমি পরিধান করো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা কোথেকে আসলো? ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস জিলানী রহমাহুল্লাহর কথা থেকে। আহারে আল্লাহ, বললাম না আমি ইসলামের এত অতি মাত্রায় ব্যাখ্যা দিয়ে ফেলছেন মানুষজন যে এক একটা প্রসঙ্গ আসলো সেটা এক একটা সাবজেক্টে পরিণত হয়ে যায়। যাই হোক, আমি বলতেছিলাম যে দীন এবং ঈমান এবং ইসলাম এত বড় দৌলত, আল্লাহর সঙ্গে মহব্বতের সম্পর্ক এত বড় দৌলত, এটা আল্লাহ যাকে দান করেন সারা দুনিয়া তার সামনে তুচ্ছ। এজন্য ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি সে মুঘল আমলে মুঘল বাদশাহদের সামনে তিনি সে এসা ধমকায় ধমকায় বলতেন, হে বাদশারা শোনো, দিলে দারাম জওয়াহির পারা ইসকা সিতাবিলাস কেদার জির গর্দু মিরে সামানে কে মন্দারাম, আমি ওলিউল্লাহর সিনার মধ্যে আল্লাহ পাকের প্রেম ভালোবাসার আল্লাহ তাআল্লুক মা আল্লাহর এমন অতুল্য দামি দামি হীরা মণিমুক্তা কাঞ্চন আল্লাহ পাক আমার সিনাতে দান করছেন, বলো এই আসমানের নিচে এই জমিনের উপরে আমি ওলিউল্লাহর সমকক্ষ ধনী আর কি আছে বলো। মানে এই বাচ্চারা তোমরা কেউ থাকলে দাঁড়াও। তো বাচ্চারা তো শাহুলকে রুবিকে ভীষণ ভয় পেতেন, সব জড়সড় হয়ে কাতর হয়ে মাথা নিচু করে বসে থাকতেন। এই বুজুর্গের যে সম্পদ, সেই সম্পদ আমরা কোত্থেকে পেশ করব? আমরা তো কাঠ করে সিংহাসনের উপরে বসি, না হলে স্বর্ণ আর হীরাকাঞ্চনের স্বর্ণের উপরে বসি, তাতে কি হবে? কিন্তু তার সিনাতে তো আল্লাহ পাকের মহব্বতের নিসবত মাহাল্লা, তাল্লুক মাহাল্লা, অর্থাৎ আল্লাহ পাকের খাস নূরের হীরাকাঞ্চন তার সিনাতে মজুদ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক আমাদেরকে সেই দৌলত সকলকে নসিব ফরমায়া দেন। আমি যে সকল কথা বলি আল্লাহ তাআলার রহমত, যে কোরআন সুন্নার দলিল প্রমাণ ভিত্তিতে আল্লাহ পাক আমাকে বলার তৌফিক দেন, এরকম গায়ের জোরে কথা বলার অভ্যাস আমার কখনো নেই আলহামদুলিল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যাই শুনবেন কোরআন সুন্নার দলিল প্রমাণ ভিত্তিক শুনবেন। আমি কোন দলীয় কথা বলা পছন্দ করি না। আমার এক দল, সেটা হল মুসলমান ভাইদের দল, বস আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। ইন্নাম, আমার দলের নাম হলো ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ইন্নামাল মুমিনুনা ইখওয়া। হ্যাঁ, এখানে যে গুরুত্বপূর্ণ কথাটা মধ্যখানে কোত্থেকে আসছিল সেটা আমি বলতেছিলাম, যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বললেন যে দলে দলে যখন সকলের মুসলমান হচ্ছে, ইমান এবং ইসলাম গ্রহণ করতেছেন, ইসলামের সুশীতল ছায়া তলে আশ্রয় দিতেছে মানুষ, এই সময় হে রসুল আপনি আল্লাহর পবিত্রতা বয়ান করেন, আল্লাহর প্রশংসা করেন এবং আল্লাহর নিকট মাফ চেয়ে নেন। এইটুকু দেখার পরে ওই ব্যক্তিগত গবেষণায় যারা ইসলাম বুঝতে চান, এই রকম কিছু লোক ভয়ঙ্কর এক্সপ্লেন করে বলতে শুরু করছেন যে রসুলুল্লাহরও দোষ ছিল, তিনি নিশ্চয় কোনো অন্যায় করছেন, গুনাহ করছেন, না হলে আল্লাহ কি জন্য বলবেন আপনি মাফ চান? শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই তাদের এই যে বোকামির বিরুদ্ধে আমি অন্তত দুইটা দলিল এই মুহূর্তে পেশ করব। শুনতেছেন আপনারা, তার মধ্যে একটা হলো যে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু বলেন আমার রসুলের জীবনের সকল দিক দিগন্তে কেবল সুন্দর চমৎকার নির্দাগ নিখুঁত নমুনাই মজুদ। যেখানে আল্লাহ পাক এই কথা বলতেছেন, আর এই আয়াত আমি তো যেহেতু আপনারা সকলে আরবি ভাষা জানেন না, আর আরবি কিছু পড়া থাকলেও কোরআন সুন্নার এবং উন্নত মানের উচ্চ মানের এলম জ্ঞান সকলের কাছে নাই, আর আরবি সাহিত্য এবং অলঙ্কার সম্পর্কে সকলের জ্ঞান নাই, তো সেটা আমরা কিভাবে বলবো, কিভাবে বলতে পারি? চেষ্টাও করতেছি। ইন্নাকাল আলা খুলুকিন আযীম, আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেন ইন্নাকাল আলা খুলুকিন আযীম, খুলুক আযীম মানে আখলাক, আমল, পুরা জিন্দেগি। আল্লাহ পাক বলেন হে রসুল সর্বশ্রেষ্ঠ মহিমান্বিত চরিত্র এবং আমল আখলাক আর জীবনের সর্বশীর্ষে আপনার অবস্থান। আল্লাহ পাক পবিত্র কোরআনে যে দুইটা কথা বললেন, ইন্নাকাল আলা খুলুকিন আযীম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রসুলের সমগ্র জীবন জুড়ে সর্বদিক দিগন্ত নূরে উদ্ভাসিত, সবটা সুন্দর, সবটা চমৎকার, সবটা মডেল। আল্লাহ পাক এই কথা বলছেন, তাহলে রসুল যদি জীবনে কোনো দোষ করে থাকেন, গুনাহ করে থাকেন, সেটা কি মডেল? তা আল্লাহ পাক তো সেটাকেও বললেন না উসওয়াতুন হাসানা, সেটাকেও বললেন খুলুকে আযীম। তাহলে দোষটাকে খুলুকে আযীম বলা যায়? দোষকে গুনার কাজকে মহিমান্বিত চরিত্র বলা যায়? মহিমান্বিত আমল বলা যায়? কি হলো এই মানুষদের? আল্লাহর কসমেরা গুমরাহির মধ্যে আছে, আল্লাহর কসমেরা ধ্বংসের মধ্যে আছে, আল্লাহর কসমেরা বরবাদির পথে আছে, আল্লাহর কসম এদের রাস্তায় চললে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা নেই। শুনতেছেন বিয়ে বন্ধুরা, আমরা কি রসুলকে অনুসরণ করবো, নেতাদেরকে অনুসরণ করবো? কি হলো আজকে মুসলমানদের? মুসলমানদের নানান দল এভাবে পয়দা হয়ে গেছে, কেউ তাবলিগ করে, তাবলিগই ঠিক, কেউ খানকাই ঠিক, কেউ ইসলামী রাজনীতি করে, রাজনীতি ঠিক, ইসলামী রাজনীতি ঠিক, বাকি সব বাদ, খানকাই ঠিক, বাকি সব বাদ, তাবলিগই ঠিক, বাকি সব বাদ, এটা কোনো সহি তরিকা না। কি কথা বুঝেন নাই? বা আমাদের এক বুজুর্গ আছেন বাংলাদেশে, এই মুহূর্তে নামও বলতে চাই না, হাফেজ জুজুর রহমতুল্লাহ জামাতা, উনি বলেন যে আপনি যেখানেই যান, পিসা হুজুরের কাছে যান, হুজুরের হয়ে যায় না, ইসলামের থাকেন। উনি বলে ইসলামী রাজনীতি করেন, খালি রাজনীতির হয়ে থাকেন, আপনি কিন্তু মুসলমান থাকেন। জাগার জাগার নাম উল্লেখ করে বলেন যে আপনি তাবলিগ করেন, তাবলিগই হয়ে যায় না, আপনি খালি ইসলামওয়ালা থাকেন। আপনি খানকায় গিয়ে খানকাই খানকা হয়ে যায় না, আপনি ইসলামের মধ্যে থাকেন। ওনার এই কথা উদ্দেশ্য হলো যেটাই করেন যদি হক জিনিস হয় ঠিক আছে, কিন্তু আপনার নজরে থাকবে আমি ইসলামের মধ্যে আছি, আমি ইসলামের উপর চলতেছি, তাহলে ফায়দা হবে। তাবলীগ হলো ইসলামওয়ালাদেরকে মহব্বত করবে, যে যেখান থেকে ইসলামের কথা বলবে, চাই তাফসিরে কোরআন হোক, ওয়াজ মাহফিল হোক, খানকার মধ্যে আল্লাহর মহব্বত আর সুন্দর চরিত্রের কথা হোক, খানকাওয়ালা তাবলীগওয়ালাকে মহব্বত করবে। যে ইসলামী রাজনীতি যারা করে আল্লাহর দিনের জন্যই করে তাদেরকে মহব্বত করবে, যারা আল্লাহর জন্য কোন ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে তাদেরকে মহব্বত করবে। কি কথা বুঝেন নাই? আর না হলে আমি বসে বসে ভাবলাম যে আমি লোকদেরকে বুঝাইয়া শুনে কোন রকম ইসলামের দিকে আনতেছি, কত লক্ষ 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 লোককে নিয়ে আসলাম, কিন্তু শুনলাম যে ওখানে যুদ্ধ হইতেছে ইসলামের জন্য, এতগুলো লোকের মায়েরা সব জাহান্নামে পৌঁছে দিতেছে, এটা কি ইসলামের খেদমত হল? অনেকে যদি এরকম বলতে শুরু করে তাহলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে যুদ্ধ করছিলেন বদরের যুদ্ধ, হ্যাঁ না, যেখানে 70 জন কাফের মারা গেছিল, তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি তাদেরকে নিজে ধরে জাহান্নামে পৌঁছে দিয়ে গেছিলেন? নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। মস্তিষ্কের থেকে, জজবার থেকে, আবেগ থেকে, চিন্তা থেকে যখন ইসলাম তৈরি করবেন, এই ইসলাম হবে ধ্বংসাত্মক ইসলাম। শুনতেছেন প্রিয় বন্ধুরা? অথচ কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু। আমার রসুল যা যা দেন এটা নেও, আমার রসুল যে বিষয়ে বারণ করেন তোমরা থামো, এটা দিন, এটা জান্নাতুল ফিরদাউস, এটাই সিরাতুল মুস্তাকিম। কি শুনতেছেন প্রিয় বন্ধুরা? যেহেতু আপনারা সকলে আলেম না, এই জন্য আমার কথা বলতে লম্বা হয়ে যায়, কারণ আমি কোনো বিষয়ের সম্পর্কে এটা পছন্দ করি না তাজদিয়া দৌড় দেওয়া, বরং যেটা বলা যাতে সকলে উপস্থিত ভাইয়েরা বুঝতে পারেন বিষয়টা, এরকম ভাবে পরিষ্কার এবং ক্লিয়ার হয়ে যাক, এটা অন্তর থেকে আমি চাই। আল্লাহ পাক যেন তৌফিক দেন, মদত করে। এখন কথা হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সব দিক দিগন্ত প্রতিটি বিষয় তো সুন্দর এবং নিখুঁত এবং নির্দাক, তাহলে আল্লাহ পাক মাফ চাইতে বললেন কি জন্য? কি কথা বুঝেন নাই ভাইরা? তাহলে আল্লাহ পাক কি জন্য বললেন যে আপনি মা এই সুযোগে মাফ চাই নেন? হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কোড, শুনতেছেন? এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটা কোড। সেটা কি? যে আপনারা খেয়াল করে যদি শুনেন তো বলি, এক সাহাবি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট ছোট সাহাবিদের একজন, এমনি বয়সে ছোট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ার থেকে বিদায় নেন, এক বর্ণনা অনুযায়ী আব্দুল্লাহ ইবনে আব্বাসের বয়স ছিল 10 বছর, আর এক বর্ণনা অনুযায়ী তার বয়স ছিল 12 বছর। দুই বর্ণনা তো আমার ইয়াদ আছে। কি কথা বুঝতেছেন ভাইরা? এই 10 থেকে 12 বছরের বাচ্চা মানুষ, তিনি আর কি শিখবেন? কিন্তু প্রিয় ভাইরা, আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের নজর আর দোয়া যে পাওয়া যায় সেটি কত বড় হয়ে যায়। রসুল পাক সাল্লাহ আলাইসাল্লাম এই বাচ্চা সাহাবির জন্য দোয়া করছিলেন, আল্লাহ আল্লিম তাবিল আল কিতাব, হে আল্লাহ আপনার আসমানি কিতাবের ব্যাখ্যা বুঝার তৌফিক আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দান করেন। এই দোয়া এমন কবুল হয়েছে, রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের পরে বড় বড় পুরানা পুরানা বিখ্যাত সাহাবিরা বসা তাফসির করতেছেন, ব্যাখ্যা করতেছেন কোরআনের, আব্দুল্লাহ ইবনে আব্বাস সকলে বসে বসে শুনতেছেন। এমনকি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমিরুল মুমিনিন, হযরত উমরের মতো মানুষ যাকে দেখলে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে উমর যে রাস্তায় হাঁটে, ইবলিস এসে যখন দেখে যে উমর আসতেছেন, ওই ইবলিস দৌড়েতে দৌড়েতে পালায় যায়, কোনো উপায় নেই, উমর আসতেছেন। এমন মর্তবা হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং সেই হযরত উমর সম্পর্কে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবুয়তে নবী হওয়ার কোন রাস্তা খোলা থাকলে নিঃসন্দেহে উমর নবী হইতেন। এত বড় মর্তবাওয়ালা উমর, তিনি পর্যন্ত আব্দুল্লাহ ইবনে আব্বাসের, সংক্ষেপে ইবনে আব্বাস বলি, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার তাফসীর শুনতেন, ব্যাখ্যা শুনতেন। আপনি বলেন তো এটার ব্যাখ্যা কি? হ্যাঁ শুনলে মাশাআল্লাহ খুব খুশি হয়ে যেতেন। ইবনে আব্বাস বলছেন আল্লাহ রাসূল যাকে দোয়া দিচ্ছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর কি চাই? এখন একটা বয়সের ব্যাপার আছে না, যে ধরেন এক জায়গায় সব যারা আসছেন 70-80, 70-80, 65-65, 70-80, 65-65, 70-80, এর ভিতরে দেখা গেল ছোট্ট ছোট পোলামন কয়েকটা ওই পাশে চেয়ারে বসা, একটা বয়স 9 বছর, একটা বয়স 10 বছর, দেখা পা লাগে না, তখন মুরব্বীরা বলে যে ছেলে পেলে যা কিংবা যাও, এখানে মুরব্বীরা মশওয়ারা করতেছে, কি কথা বুঝতে। তো এই যে হযরত উমর বিশিষ্ট সাহাবীদেরকে ডেকে নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে পরামর্শ করতেন বা দ্বীনী বিষয়ে আলোচনা করতেন, এখানে বড় বড় সাহাবীদের পাশে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ডাকতেন, ছোট মানুষটাকে ডাকতেন, তো ওনারা চুপচাপ থাকতেন, হযরত উমরের ভয়ে কেউ কিছু বলতেন না, কিন্তু মনে মনে ভাবতেন, একটু আনন্দই ফিল করতেন যে পোলাবান মানুষ এসে নিয়ে আসছে আমাদের বুড়াদের সঙ্গে, কিছু করারও নাই, উমর ডাকছেন আমিরুল মুমিনীন, যাই হোক, কিন্তু পিছনে গিয়ে কখনো আলাপ করছিলেন যে এই বাচ্চাটাকে আমাদের সঙ্গে উনি কেন ডাকেন, মানে আল্লাহ পাকের, তার মানে হলো আল্লাহর রহমতে রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের সঙ্গে দীর্ঘকাল পর্যন্ত আমরা ছিলাম, আসমান থেকে কোরআন নাজিল হয়েছে, ওহী আসতে থাকছে, আল্লাহ রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের নিকট পৌঁছে আমরা সেটা গ্রহণ করছি, হেফাজত করছি, ওমর চাইলে আমাদেরকে জিজ্ঞেস করলে সেটা তার সামনে আমরা পেশ করব, এটা কি যথেষ্ট না, বাচ্চাটাকে ডাকার দরকারটা কি? বিষয়টা ছিল এরকম, কথা আলোচনা হইতে হইতে হযরত উমর কান পর্যন্ত চলে গেছে, হযরত উমর বললেন আচ্ছা তাই ঠিক আছে আমি দেখাইতেছি। একদিন এই সব বড়দেরকে ডাকছেন, আমি কি বলছিলাম যে আল্লাহ পাক যে বললেন ইজা জা নাসরুল্লাহ, সুরার মধ্যে সুরা নাসর এর মধ্যে যে বললেন যে নবীকে আল্লাহ পাক নির্দেশ করলেন আপনি মাপ চেয়ে নেন, হ্যাঁ আল্লাহর প্রশংসাও করেন এই সঙ্গে মাপও চেয়ে নেন, এটা একটা কোড আল্লাহর তরফ থেকে, হ্যাঁ কেন বলছিলাম, গোট সেনাবাহিনীর কোর্ট সেনাবাহিনী বুঝবে আর কেউ বুঝবে না, কি কথা বুঝেন নাই, পুলিশ বাহিনীর কোর্ট পুলিশ বাহিনী বুঝবে আর কেউ বুঝবে না, যুদ্ধ চলতেছে ওইখানে তারা এমন কিছু ভাষা নির্ধারিত করে ওই এক শব্দ বললে ওরা নিজেরা নিজেরা বুঝে, তার মানে গুলি চালা, হ্যাঁ একটা কিছু ঘটা বা মেশিন গান চালা, কিন্তু বাকিরা মনে করবে যে কোনো একটা ভালো কথা কইছে, কি কথা বুঝেন, তো ওইটাকে কোর্ট বলে, এইটা যে আল্লাহর পক্ষ থেকে কোর্ট এটার ডকুমেন্ট হিসাবে ঘটনা বয়ান করতেছে, শুনেন আপনারা খেয়াল করে। হযরত উমর ডাকলেন বিশিষ্ট কয়েক সাহাবিকে, ওখানে আব্দুল্লাহ ইবনে আব্বাসকেও ডাকছেন, উনি এক সাইডে বসে আছেন, বললেন যে ইজা জা নাসরুল্লাহ সুরাটার আপনারা একটু ব্যাখ্যা শুনান, আপনি বলেন। তো উনি বলতেছে যে আল্লাহ পাক বলেন যখন আল্লাহর সাহায্য আসে, আল্লাহর সাহায্য তোমরা লাভ করো, দলে দলে ইসলাম যখন লোকেরা গ্রহণ করতেছে দেখতে পাও, তখন তোমাদের দায়িত্ব হলো তোমরা আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর পবিত্রতা বয়ান করবে, আল্লাহর নিকট ক্ষমা চাইবে, এটাই তার ব্যাখ্যা, মানে বাহ্যিকভাবে যা ওইটাই ওনারা বললেন। আপনি বলেন, এক কথাই সবাই বলতে থাকলেন, সবার কথা শেষ না, সবার কথা শেষ, এইবার এইবার হযরত উমর বললেন আব্দুল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস তুমি বলো এটার ব্যাখ্যা কি? উনি বললেন যে এটা একটা কোড, কি বললেন যে আল্লাহ পাক জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু, এই আয়াতের ডাইরেক্টলি যা বলছেন সেটা মুখ্য উদ্দেশ্য নয়, এই আয়াত এই সুরা নাজিল করার উদ্দেশ্য হল আল্লাহ পাক রসুলকে ইঙ্গিত করতেছেন হে রসুল আপনি প্রস্তুতি নেন, কারণ এখন কাজ ছিল লোকদের কাছে দিন পৌঁছানোর, কমপ্লিট ইসলাম পৌঁছাইয়া দেওয়া, কমপ্লিট ইসলাম পৌঁছে অসংখ্য লোকেরা আপনার নিকট থেকে কমপ্লিট দিন গ্রহণ করছেন, এবং তারা আপনি যেরকম আমার পক্ষ থেকে নির্বাচিত মডেল আপনার হাতে গঠিত এই মানুষগুলো এই সাহাবাদের কাফেলা বিশ্ববাসীর জন্য মডেল হয়ে গেছেন, তাদের থেকে দলে দলে সারা বিশ্ববাসী নিতে থাকবেন, এখন আপনি প্রস্তুতি নেন আর প্রশংসা করে নেন, মাপ চেয়ে নেন, মানি এটা ইঙ্গিত যে আপনার দুনিয়ার থেকে যাওয়ার সময় আসছে, আপনার দুনিয়ার থেকে বিদায়ের সময় আসছে, মানে রসুল সাল্লাহ আলাইহিসাল্লামের অফাতের ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, কিন্তু ডাইরেক্ট বললে অনেকে সহ্য করতে পারবে না, এজন্য আল্লাহ পাক কোড ব্যবহার করছেন, এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন এটার পক্ষে দলিল হলো যে যখন এই সূরা নাজিল হয় সব সাহাবীরা যখন ফুর্তি করে খুশি খুশি উদযাপন করতেছেন, তখন দেখা গেল আবু বকর সিদ্দিক একলা তিনি কাঁদতেছিলেন, শুধু কাঁদতেছিলেন, কিরে সকলে ফুর্তি যে দলে দলে ইসলাম, ইসলামে আসতেছে লোকেরা, খুশির সংবাদ। আর এখানে আবু বকর কান্দেন কেন? হযরত আবু বকর সিদ্দিককে যখন পরে গিয়ে জিজ্ঞাসা করা হলো আপনি কেন কান্দতেছিলেন, তখন তিনি বললেন যে তোমরা বুঝো না, এখানে রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের ইঙ্গিত করছে রব্বুল আলামিন। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের তাফসীর করছেন, আর আল্লাহর রসূল যার জন্য তাফসীরের দোয়া করছেন সেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এই আয়াত বাকির তাফসীর করছেন। সেই তাফসীর সঠিক না আমাদের বুদ্ধিজীবীর তাফসীর সঠিক? সেই তা আবু বকর সিদ্দিকের তাফসীর আর আব্দুল ইবনে আব্বাসের ব্যাখ্যা সঠিক নাকি আজকের চিন্তাবিদদের এবং নেতাদের ব্যাখ্যা সঠিক? শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার প্রিয় বন্ধুরা, ওই তাফসীর যারা করেন আল্লাহর কসম তারা অন্যায়ের মধ্যে সীমা লঙ্ঘনের মধ্যে আছেন। জলদি তওবা করে জান্নাতের পথে আসা আমাদের কর্তব্য। আল্লাহ বুঝ দেন, তৌফিক দেন, সব গোমরাহী থেকে আমাদের সকলকে নাজাত দেন, হেফাজত করেন। কোথার থেকে কোথায় গিয়ে পৌঁছছি ভাই, আমি আল্লাহ পাক জানি কি বলতেছিলাম আর কোথায় গিয়ে বলছি ভাই, একটু পানি তো খাও। হ্যাঁ আচ্ছা, আর একটা দলিল পেশ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ দলিল কতগুলো হয়েছে আল্লাহর রহমতে। আমার আলোচনার উদ্দেশ্য হল যারা ভুল করতেছেন তারা যেন ভুলটা ত্যাগ করে দেন। এর আলোচনার অর্থ এই না যে যারা এই ভুল করে বসছে তো তারা সব কাফের দল হয়ে গেছেন, তারা সব নমরুদের দল যোগ দিচ্ছেন, না। এটা একটা কোন চিন্তা খেয়াল আবেগতাড়িত ব্যাখ্যা ছিল, যে ব্যাখ্যা নির্ভুল ছিল না, বিলকুল ভুল ছিল। সেই ভুলটাকে পরিহার করে সঠিক ব্যাখ্যা গ্রহণ করলেই হল। হ্যাঁ আরেকটা দলিল পেশ করবো, সেটা কি যে আয়াতটা পড়ছিলাম কোরআন শরীফে, মহান রব্বুল আলামিন বলেন শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ পাক এই আয়াতে বলেন যে হে আমার বান্দারা তোমরা ছুটো নেক আমলের দ্বারা আমার নিকট থেকে মাগফিরাত দাও, মাগফিরাত মানে ক্ষমা, আমার ক্ষমা নাও এবং বিশাল বড় জান্নাত দাও যেটা একদম রেডি আছে মুত্তাকিদের জন্য, পরেজগার বন্দাদের জন্য। মুত্তাকি মানে বেগুনা বন্দা, কি কথা বুঝেন নাই? মুত্তাকি মানে কি? কোরআন শরীফ আল্লাহ তাআলা বলছেন নিজে মুত্তাকি কাকে বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন, যারা ঈমানওয়ালা এবং তাকওয়াওয়ালা। তাকওয়াওয়ালা মানে শিরক মুক্ত, কুফর মুক্ত, গুনাহ মুক্ত। কি কথা বুঝতেছেন? এখানে আল্লাহ পাক বললেন যে চলো তোমাদেরকে মাফ করে দিব, জান্নাত দিয়ে দিব, যে জান্নাত রেডি মুত্তাকিদের জন্য। তো মুত্তাকিদের জন্য জান্নাত আবার মাফ চাইতে বলতেছেন আল্লাহ তাআলা, কি অর্থ এটার? পুরো কোরআন শরীফ আপনি খুললে দেখবেন যে জায়গায় জায়গায় নবী রসুলদের সম্পর্কে আল্লাহ পাক নিজে বলতেছেন এবং আমি এই নবীকে মাফ করে দিলাম, তার জন্য উঁচু মর্তবার ফয়সালা করলাম। মানে এটা আল্লাহ পাকের একটা শাহী ভাষা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, কোন নবীকে কোন বান্দাকে আল্লাহ পাক যখন বলেন যা তোরে মাফ, তুই উনি খুশিতে বাগ বাগ আমার রাস্তা ক্লিয়ার। শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে আমার রাস্তা ক্লিয়ার, আমার জন্য ক্ষমার ঘোষণা হয়ে গেছে। মানে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বোচ্চ সন্তুষ্টির একটা ঘোষণা এভাবে হয়। এই ক্ষমা গুনাগারদের জন্য হয়, এই ক্ষমা নবীদের জন্য হয়। গুনাগারকে ক্ষমা করা মানে তার অপরাধ মাফ করে দেওয়া, আর যারা নবী রসুল সিদ্দিকিন তাদেরকে ক্ষমা করার মানে তাদেরকে আরো প্রমোশন দেওয়া, আপনার মর্তব্য আরো বুলন্দ করে দিলাম। যাই হোক, এক কথা মধ্যখানে আসছিল, এই কথার থেকে কথা অনেক দূর যাওয়া হয়েছে। আল্লাহ পাক জাল্লা জালালু আমানা ওয়া আলু আল্লাহর মহব্বত আমাদেরকে দান করেন, সুন্নতের মহব্বত আমাদেরকে দান করেন এবং ইসলাম মোতাবেক, তাকওয়া মোতাবেক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক জীবনটাকে সাজানোর আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতুন মান কুন্না ফি ওয়াজাদ বিহিন হালাওয়াত আল ঈমান, মান কানা আল্লাহ ওয়া রাসূলু হাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া মান ইয়াকরাহু আন ইউউযা ফিল কুফরি বাদা আন ক্বাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইউলকা ফিন নার। তিনটা গুণ যার মধ্যে থাকবে পুরো ইসলাম তার কাছে মধুর চেয়েও বেশি মজাদার লাগবে। সে তিনটা গুণ কি? নম্বর এক, আল্লাহ এবং রাসূল সব কিছুর চেয়ে তার কাছে প্রিয়। পয়লা কথাই হলে بھائی سبحان اللہ تعالیٰ بحمدی سارا جہاں خلاف ہو پروانہ چاہیے مد نظر تو مرضی جانانا چاہیے ہمیں اللہ ہوئے تھکلے سارا دنیا جدی ہمارے برودے جامی کرو پرواہ کرنا ہمارا اللہ خوشی ہمارے جن جتھ مجھے دوست چھوڑ دے سب کوئی مہربان پوچھے مجھے میرا رب ہے کافی مجھے کل جہاں نہ پوچھے تمہارا سب جدید ہم کے بات دیا دو ہمارے کچھ آسے جانا ہمارا مولا ہمارے جن جتھ سنتے سن بھی بندورا سبحان اللہ تعالی بحمدہ اللہ رسول کے پیلام تو ہمارا کی تھکل ہمیں سبھی پائے گلام اللہ تعالیٰ ہمارے یہ رکم ایمان نصیب کرے دین یہ رکم روچی یہ رکم بوجھ اللہ ہمارے سکل کے دان کرے دین ومن احب عبدا لا يحب الا للہ اور ایک گون ہل کون بندہ کے کیوں بھالو بسے شدھ اللہ رسول پاک صلی اللہ علیہ وسلم بولیں جی مانوش ایک جن اور ایک جن کے بھالو بسے سارتھر جن نا دنیا کو بھتر اوپر نا آتمیتار جن نا کیول اللہ جن جی کہو کاؤ کے بھالو بسے یہ دونوں جن کے کال قیامت اللہ پاک اور سے سایہ دان کربین بنا حساب اللہ پاک تاکہ جنت دان کربین اور قیامت مٹھے رب العالمین نجے ڈاک دیا بولیں این المتحابون بجلالی الیوم اذلہم فی ذلی یوم لا ذل الا ذلی اللہ پاک بولیں جو جارا ایک جن اور ایک جن کے بھالو بستا صرف ہمیں اللہ بھالو بسار خاطر تمہارا کوئی آسو ہمار رحمت سایہ آج کے تھکبا تو اللہ رحمت سایہ جب کتاب اللہ پاک دان کربین تک حشر مٹے چلتے سے حساب کتاب بچار حساب نکاش چلتے سے تر مانی بنا حساب اللہ پاک تعداد جنت دان کر دیبین سنتے ہیں پیے بندورا یہ آگلٹا تو ہمیں کرار چیٹا کری اللہ کچھ بندہ کے پریتھویت بھالو بسب کیول اللہ اللہ ہم کے اللہ اپنا নিক্ষিপ্ত হওয়ার মতো তার কাছে কঠিন লাগে আরেক বরণের আগুনে নিক্ষিপ্ত হওয়ার চেয়েও তার কাছে কঠিন মনে হয় আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আগুনে পুড়তে রাজি তবু আমি ইসলাম ত্যাগ করবো না ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক এরকম কামেল এরকম মজবুত ইমান আমাদের সকলকে দান করে আমার প্রিয় বন্ধুরা আমরা যারা মুসলমান আল্লাহ পাক নিজ দয়াতে আমাদেরকে ইমান ইসলাম দান করছেন আমাদের ত্রুটি যেগুলো সেগুলো হচ্ছে আমরা কিছু উল্টাপাল্টা কাজ করতে থাকি হযরত রাবিয়া বসরি বলেন যে আল্লাহর মহব্বতের দাবিও করো আল্লাহর কথার বাইরেও চলো এটা কেমন যুক্তি ঠিক হলো না তাসিল ইলাহা ওয়া আনতা তুযিরু হুববাহু হাযা লামদি ফিল ফিআলি বাদিউ দুই কথার মধ্যে কোন মিল দেখি না বিশ্বাস করো কথা তুমি বলো আমি আমার আল্লাহকে ভালোবাসি আবার আল্লাহর কথার বাইরে যাওয়া লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ইন্নাল মুহিব্বা লিমা ইউহিব্বু মুতিউ যদি সত্যি তুমি আল্লাহকে ভালোবাসো তোমার আরেকটু হিম্মত করে আগে বাড়া উচিত না আমার আল্লাহর কথার বাইরে আমি যাবই না কারণ যে যাকে ভালোবাসে তার কথার উপরে তার পছন্দের উপরে জীবনকে উৎসর্গ করে শুনতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন বাস ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম আমার এত লম্বা বয়ানের খেয়াল ছিল না আরো সংক্ষিপ্ত ইচ্ছা ছিল কিন্তু মাঝখানে অনেকগুলো এমন বিষয় জড়ায় গেছে যেগুলো থেকে এই ছুটতে 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 অনেক সময় লাগছে আল্লাহ আমাদের সকলকে মেহরবানি করেন
হাত লাগে আর সুযোগ দিতে আর নাই সে
বাকি আল্লাহওয়ালাদের মাধ্যমে রসুলের সঙ্গে মুসাফা করার এক নিজাম এক ইচ্ছে এখনো বাকি আছে, সেটা হল কোন হকানি আল্লাহওয়ালার হাতে যদি হাত দেও তিনিও তো তার পূর্বে কোন আল্লাহওয়ালার হাতে হাত দিতেন, সে আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালার হাতে হাত দিতেন, সে আল্লাহওয়ালা আরেক আল্লাহওয়ালার হাতে হাত দিতেন, এভাবে হাতে হাতে তুমি একদম এলাকায় একদম তোমার এই হাতের বন্ধনের শেষ পাতায় হজরত মোহাম্মদুর রসুলুল্লাহ। এই জন্য কামেল এবং হকানি আল্লাহওয়ালাদের হাতে হাত দেওয়া অনেক বড় এক বরকতের আনন্দ, এতে যদিও আনন্দটা বুঝতে হয় কিন্তু আগুনের বরকতে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে, আল্লাহওয়ালাদের দোয়া নীতি হয় এবং অসংখ্য গুণা থেকে বাঁচা এবং দিনের উপর হকের উপর থাকা তাদের জন্য আসান এবং সহজ হয়। যে কোনো কাম আল্লাহওয়ালা যার সঙ্গে তার রুহে আত্মার বীর ভুলা করার কামের হন হকানি হন এবং সেই তীর মুড়িকে সবচেয়ে মানুষের জরুরি হতে যারা বুঝেন আল্লাহ এইরকম কোন কারণে আল্লাহওয়ালার সঙ্গে যার দুধের সঙ্গে আমাদের দুধের মিল ঘোরা করার সেই গায়কের সঙ্গে আমাদেরকে সম্পর্ক করার আল্লাহ তৌফিক দান করেন। যারা হজরতের হাতে বায়াত নিতে ইচ্ছুক মোনাজাতের পর তার কামরূপে হজরতরা অল্প সময়ের জন্য বসবেন, আপনারা সেখানে আসবেন, আল্লাহ আমাদের এই যজ্ঞকে গ্রহণ করবেন।
কিন্তু আমি আপনাদেরকে এক কথা বলি, আপনারা কোনো ঘাবড়াবেন না, সেটা হলো যে বায়াত হওয়া কোনো ফরজও না ওয়াজিবও না। যারা বায়াত হওয়াকে ফরজ ওয়াজিব বলেন তারা বিলকুল ভুল বলেন। বায়াত আপনি এসাক পড়েন ভালো কাজ, না পড়লে গুণা নেই। আপনি আউআবিন পড়েন তাহাজুদ পড়েন, পড়লে খুব ভালো কাজ, না পড়লে কোনো গুণা নেই। বায়াত এরকম এক মুস্তাহাব আমল, এটা করা কোনো জরুরি না, কিন্তু নিঃসন্দেহে এটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। এখন এই সময় থাকলে আমি আর এই সাবজেক্টের উপরে দলিল পেশ করতাম কোরআন থেকেও হাদিস থেকেও, এবং কথায় কথায় যারা বুখারি শরীফ থেকে দলিল তালাশ করেন ওই ভাইদেরকে বুখারি শরীফ থেকে দলিল পেশ করে শোনাই দিতাম। কিন্তু এত রাত্রে এই সাবজেক্ট শুরু করা তো মুনাসিব লাগে না, অনেক ভাইদের কষ্ট হয়ে যাবে যারা দূর দূর যাবেন, আর অনেক বৃদ্ধ মানুষদের কষ্ট হবে যারা কষ্ট করে বসতে বসতে এখন একদমই মনে হয় যে ধৈর্য হারা পূর্ণ মাত্রায় 99 ভাগে পৌঁছে গেছে মনে হয় ধৈর্য। যদি কারো এগুলো জানতে ইচ্ছা করে আমাদের সঙ্গে কথা বললাম বিশাল আমরা পেশ করব। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم كلنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من غضبك من النار اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر والفسوق والعصيان ربنا ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اجعلنا هداة مهتدين غير ضالين ولا مضلين رب اغفر وارحم وانت خير الراحمين اي الله আমাদের সকলকে maaf করেন, আমাদের জন্য রহমতের ফয়সালা করেন, আমাদের জন্য জান্নাতের ফয়সালা করেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আমাদেরকে শামিল করেন, দুনো জাহানের আফিয়ত আমাদের জন্য মঞ্জুর করেন, দু জাহানের কামিয়াবি আমাদেরকে দান করেন, দুনিয়া আমাদেরকে খুব দেন, আখেরাত আমাদেরকে খুব দেন, হালাল রিজিকের রাস্তা আমাদের জন্য সুপ্রশস্ত করে দেন, আল্লাহ হারাম থেকে বাঁচার আমাদের তৌফিক দান করেন, সব রকমের গুনাহ থেকে আমাদের জিন্দেগীকে আপনি মুক্ত এবং হেফাজত করেন, আল্লাহ নফসে শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচান, আপনার হুকুমের মহব্বত আজমত আমাদের অন্তরে দান করেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবন আদর্শ গ্রহণ এবং তার আজমত মহব্বত আমাদের তোক আমাদেরকে নসীব ফরমায়া দেন। আয় আল্লাহ মেহরবান মালিক সিরাতুল মুস্তাকিমের কামেল হেদায়েত ও নূর আমাদের সকলকে নসীব ফরমান। এই মাহফিলের যারা আয়োজক ব্যবস্থাপক যারা এতে নানানভাবে সহায়তাকারী অংশগ্রহণকারী সকলকে আপনি কবুল করেন এবং আমাদের এবং সমস্ত মুসলমানদের জরুরত সমূহকে আসমানি খাজানা থেকে আপনি পুরা করেন, সব মুশকিল আপনি আসান করে দেন। আয় আল্লাহ সুন্নতের মহব্বত এবং নেশা আমাদেরকে নসীব ফরমায়া দেন, আপনার জিক্রিয়াদের জিন্দগি আমাদেরকে দান করেন, তমাম হকানি ওলামায় দিন আউলিয়া উম্মতকে মহব্বত করার তৌফিক দেন, আকাবের উম্মতের পথে চলার জন্য জন্য আমাদেরকে কবুল করেন, কুফর থেকে, শিরক থেকে, বেদাত থেকে, সব গুমরাহি থেকে, সব নাফরমানি থেকে আমাদেরকে হেফাজত করেন। সকলের তোমার নেক উদ্দেশ্য সমূহ আপনি পুরা করেন। হায় আল্লাহ, সকলের ঘরে ঘরে রহমত বরকত নূর নাজিল করেন, শান্তি নাজিল করেন, ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা থেকে আমাদেরকে হেফাজত করেন, শত্রুদের থেকে, হিংসুকদের থেকে আমাদেরকে বাঁচান, আসমানি জমিনি তাম বালা মুসিবত থেকে হেফাজত করেন আমাদের এবং সব অসুস্থ মুসলমান ভাই বন্ধুকে। হে আল্লাহ, আপনি কামের সেবা এবং পূর্ণ সুস্থতা আপনি দান করেন, সকলের হায়াতে বহুত ভূত বরকত দান করেন। এই কচুয়া শহরের ভিতরে যত মুসলমান ভাই বোনেরা আছেন, হায় আল্লাহ, সকলকে নূরওয়ালা জিন্দগি দান করেন। যারা এই আশপাশে ব্যবসায়ী ভাইরা আছেন, তাদের সকলের ব্যবসা বাণিজ্যের ভিতরে বহুত বরকত দান করেন, সমস্ত ক্ষতি থেকে ব্যবসা বাণিজ্যকে আপনি হেফাজত করেন। হায় আল্লাহ, আমাদের তাম দোয়া মোনাজাতকে রহমতুল্লিল আলমিন সৈয়দুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে আপনি কবুল করেন, জরুর বিজরুর কবুল করেন। মুফলিসান মাহমুদাতর কুয়েতু শায়াতিল্লাহ জামাল রুয়েতু দস্তে বখশা জানিবে জম্বিল মা আফরি ওর দস্তে বরবাদ হুয়েতু আয় খুদায় বা আতা বা ওফা রহম কুন বর উমরে রফতার বর জফা আয় আজিম আজমা গুনাহ নে আজিম তু তু আনি আফ করদন দর হারিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وصلى الله على النبي الكريم
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پرتیٹی بیان بیشیر جیکنو پرانتو تھے کے نیومی تو نیز نیز موبائلیر ہواٹس ایپ پاور جننو جگازوک کرو نئی نمبرے 01715818979 مفتی شہید السلام قاسمی لائیو بیان سنار لنک mixlr.com/khanka-bd سپیلنگ mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং বাংলার সাথে উর্দু বয়ান পেতে আগ্রহী কিনা। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোন প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দামাত বারাকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিপে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সেই নাম্বারে, তারপর সেন্ডে টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে। মহিলাদের জন্য স্বতন্ত্র গ্রুপ রয়েছে যাতে শুধুই মহিলাদেরকে অ্যাড করা হয়।